This track was downloaded from FusionBD.com.
Ora, ora, ora manush na, ora daini, ora shobai mile amake jibiye kheche. Ora, ora amake na thak. Toke hole ki hobe? Amar prosthor neya hoye gele ami chole jabo.
Ebar kuashay shunle romanchokor ekta. আজ রাত 11টার খবরের পর শুধুই এবিসি রেডিও। স্বাগত সবাইকে কুয়াশায়। শুরু হয়ে গেছে কুয়াশা এবং সঙ্গে আছে আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। আজকে কুয়াশার মূল কাহিনী বেশ ভয়াবহ এবং আজকে মূল কাহিনী যিনি পাঠিয়েছেন তিনি বিজয়ী হয়েছেন আমাদের স্ক্রিপ্ট লেখার প্রতিযোগিতায়। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিজয়ী এবং আমরা ঠিক করেছি আমরা পরপর তিনজন বিজয়ীকে একসঙ্গে ডেকে পুরস্কার দেব। এবং চলছে কুয়াশার স্ক্রিপ্ট লেখার প্রতিযোগিতা, এখনো চলছে। এবং অনেকে প্রশ্ন করেছেন আপু কতদিন চলবে, এই মাস তো চলবেই, আশা করছি আগামী মাস পর্যন্ত টেনে নিয়ে যাব সেরকম ইচ্ছা আছে, কিন্তু এখনো সেটা বলবো না, এই মাসটা পর্যন্ত দেখি তারপর জানাবো। এখনো কথা চলছে যে কি হবে কি হবে। তো ঠিক আছে, আজকে আমাদের শুরুতে যে গল্প রয়েছে আমাদের আজকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প রয়েছে একটি, ডাইনি পড়ে শোনাবে সেতু, আর তাছাড়াও শ্রোতার পাঠানো গল্প রয়েছে, সেটা সময় থাকলে হয়তো বা পড়ে দেবো। কিন্তু তার আগে রয়েছে কিছু বন্ধুদের পাঠানো SMS। একজন বন্ধু অভিযোগ করেছেন যে শুরুতে কেন কিছু SMS আমরা পড়ি না, শুরুতে কিছু SMS পড়লে তারা নাকি বুঝতে পারে যে হ্যাঁ তারা আমাদের সঙ্গে আছে, এটা আমরা তাদেরকে জানাতে পারছি, তাহলে তারা বুঝতে পারে যে তারা সঙ্গে আছে এবং এটা জানলে তারা আরো নাকি পাঠাতে পারে, সেরকম একটা অভিযোগ এসেছে আজকে। তো ঠিক আছে, শুরুতে যে বন্ধু SMS পড়বো তার নামটা কোথায়, তো শুরুতে যদি SMS এর নাম না পাঠানো যায় তাহলে কেমন হয়, নাম না জানার SMS শুরুতে। তো এই ক্ষেত্রে বলা যায় যে নাম যদি না পাঠায় তাহলে SMS কেন পড়বো সেটা আমি বলতে পারি, কিন্তু আমি একটা অভিযোগ করতে পারি বন্ধুদের উদ্দেশ্যে। সুতরাং 2221 এ যারা SMS পাঠাবে বা পাঠাবেন প্লিজ দয়া করে নামটা লিখবেন। লিখেছে, হাই আরজি, আমার নাম নজরুল, যে নাম লিখিনি তারটা বাদ দিয়ে পড়ছি। আমি একজন ড্রাইভার, আমাকে আমার একটা গান গাওয়ার আশা প্লিজ। এটা লিখলে তো হবে না, কুয়াশায় তো গান গাওয়ার আশা ব্যক্ত করে কোনো উপায় লাভ হবে না, এখানে স্ক্রিপ্ট বা গল্প লিখে পাঠানো যেতে পারে, এতটুকু আশা থাকলে সেটা পূরণ করা যেতে পারে, কিন্তু পূরণ করতে হবে যদি লিখে সত্যি পাঠানো যায় সেক্ষেত্রে। হাই শামির আপু, আমি তুষার, আমি প্রথমবার, সো আমার আজ বার্থডে, আমার জন্য দোয়া করো অবশ্যই এবং হ্যাপি বার্থডে তুষার। আর লিখেছেন মাহমুদুল আমিন ইকতার সন্দীপ থেকে, লিখেছে আপু যে কুয়াশাকে ভয় পায়, বিশ্বের সবচেয়ে ভীতু হিসেবে তার নাম গিনেস বুকে ওঠা উচিত। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে তোমার কি অবস্থা শেষ পর্যন্ত থেকে। এবং শেষে একটা SMS তোমার চাই। লামিয়া সামিয়া চিটাগঞ্জ থেকে লিখে পাঠিয়েছে, শ্যামিন আপু তোমার ভয়েসটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ। আরমান ফটিকছড়ি থেকে, শ্যামিন আপু গত সপ্তাহের কুয়াশা শুনতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, আজকে আমি সম্পূর্ণ কুয়াশা শুনবো, খুব ভালো। ইমন লিখেছে টপ ফ্লোর 149 সাউথ কমলাপুর থেকে, হাই শ্যামিন আপি, হাই ইমন। আর সারা লিখেছে ফার্ম গেট থেকে, আমার মনটা ভালো না, তুমি কি আমার মনটা ভালো করতে পারো। কুয়াশা শুনে মন ভালো কি তোমার, মন ভালো হয়ে যাবে কিন্তু ভয় ভয় আচ্ছন্ন হয়ে থাকবে মনটা ভালো হয়ে। রাজীব লিখেছে কুমিল্লা থেকে, আজকে কয়েক সপ্তাহ কুয়াশার গল্প শুনে মনের পশমদারি বাচ্ছরি, আর আমি তো কিছু বুঝতে পারলাম না, প্রচুর SMS চলে এসেছে। আচ্ছা ফাহমিদা লিখেছো, এটা ফাহমিদা লিখেছো, ফাহমিদা ফাহমিদা বাড়ি ঢাকা থেকে, অনেক ছোট ছিলাম যখন বিটিভিতে আইন আদালত নামে একটা প্রোগ্রাম হতো, সেখানে নিহার বানু মার্ডার কেসের কেসটা প্রচারিত হয়েছিল। নিহার বানু মার্ডার কেস কিন্তু আমরা সম্প্রচার করেছি পুরো ঘটনাটা, আপনি তখন শুনেছেন কিনা বা কুয়াশা শুনতেন কিনা যাই না, খুব বেশি দিন হয়নি বোধহয়, মাস না গত রোজার ঈদে আমরা সম্প্রচার করেছি, এটা ঈদ স্পেশাল ছিল আমাদের। রিফাত লিখেছে, রিফাত কি যে লিখেছেন আপনি নিজে বোধ হয় পড়তে পারবেন না যেটা লিখে পাঠিয়েছেন। তানিয়া লিখেছেন, বাসাবু থেকে আপু তোমার কথা অনেক সুন্দর, ধন্যবাদ। আশা করি এই ধরনের মন্তব্য না লিখে অন্য কিছু কুয়াশার রিলেটেড বা রহস্য বা এই জাতীয় কিছু লিখে পাঠালে ভালো হয়, আমার কণ্ঠস্বর নিয়ে আর না লিখলেও চলবে। আচ্ছা, জাহিন খান লিখেছেন চিটাগং থেকে, আপু আমার আপু তুমি আমার কাছে কোকিল পাখি, সে একই হলো কিন্তু। আচ্ছা, অবর্ণ লিখেছে, হাই আপি হাউ আর ইউ, কুয়াশা আমি প্রত্যেকটা কুয়াশা আমি প্রত্যেকটা এপিসোড শুনি বাট কখনো SMS করি না, আজ প্রথম করলাম, আশা করি পড়বেন। মাসুম লিখেছে, হাই আমি আপনার সঙ্গে আছি, অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আপু যদি আমার ফ্রেন্ড প্রীতি, মারিয়া, শীতুল, তুবা, সুমাইয়া শুনে থাকে তাহলে ওদেরকে হাই বলে দাও। নাবিলা খিলখেত, নাবিলার যত বন্ধু আছে, খিলখেতে নাবিলার যত বন্ধু আছে সবাইকে হাই বলছি আমি শর্মিক। পিয়ারুল লিখেছে, আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ পিয়ারুল। আর মাসুম লিখেছে, আমি আপনার সঙ্গে আছি, হাই জানিয়েছো আমাকে, আই লাভ কুয়াশা লিখেছে রকিব। শর্মিন আপু হঠাৎ করে আমি নোহান আমি গলা টিপে দিল রামু থেকে, এটা ভয়াবহ কথা লেখা হচ্ছে এখন। আবদুল্লাহ, কুয়াশা অসম, কুয়াশা না শুনলে ঘুমোতে পারি না। আচ্ছা, আই লাভ কুয়াশা লিখেছে নয়া বাজার থেকে হালিম। আচ্ছা, কৌশিক শর্মা লিখেছে, আপু হু হুম, ভয় পেয়েছো? না ভয় পাইনি একটু। আচ্ছা ঠিক আছে, ভয় পাওয়ার সময় হয়ে গেছে, আমরা কুয়াশার এই পর্বের অর্থাৎ প্রথম ঘন্টার যেটা আমরা করে থাকি নিয়মিত, কোনো বিখ্যাত লেখকের কোনো ভয়ের গল্প বা রহস্যের গল্প আমরা শুনি। আজকে রয়েছে তারা শঙ্করের বিখ্যাত একটি গল্প ডাইনি, সেটা শুনবো, পড়ে শোনাচ্ছি। সে তো আমাকে লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221। আর যে শর্মিনের ফ্যান পেজ রয়েছে এবং তার সঙ্গে রয়েছে এবিসি রেডিও ফ্যান পেজ, সেখানে আপনি লিখতে পারেন, সঙ্গে থাকবেন। প্রথম পর্ব শুনছি এখন, তারপর ছোট্ট একটা বিরতি রয়েছে, ফিরে এসে আমরা গল্পের বাকি পর্বটা শুনবো।
তোমাদের এখানে যায়নি নাই, যায়নি নাই, মায়াবিনী নাই, সেই হিসাবে একালের ছেলেরা ভাগ্যবান। আমাদের আমলে মানে 40-45 বছর আগে ডাইনি, ডাকিনি, মায়াবিনী সবই ছিল। একালের ছেলেরা ডাইনি ডাকিনীর কথা শুনে হেসে উঠবে, কিন্তু সে আমলে আমাদের অন্তরাত্মা শুকিয়ে যেত এদের নামে। আমাদের গ্রামে আমাদেরই বাড়ির পূর্ব প্রান্তে একটা বড় পুকুর, বড় বড় তাল গাছে ঘেরা। তাদের উত্তর পূর্ব কোণে ছিল স্বর্ণ ডাইনির ঘর। একেবারে গ্রামের প্রান্ত, এক পাশে জেলেপাড়া, অন্য পাশে বাউরিপাড়া, মাঝখানে খানিকটা খালি জায়গা। সেই খালি জায়গায় একটা অশ্বত্থ গাছ, সেই গাছতলায় ছোট একখানি ঘর। তারপর অর্থাৎ স্বর্ণের বাড়ির পর পূর্ব দিকে আর বসতি নাই, প্রান্তর চলে গিয়েছে, বালি আর কালচে মাটির প্রান্তর। সেই প্রান্তরের মধ্যে লালুক চাঁদা নামক পুকুরটা ছিল গ্রামের শ্মশান। এখানে অবশ্য সব দাহ করা হতো না, কিন্তু মুখাগ্নি করা হতো। চারিদিকে পড়ে থাকতো মরার বিছানা, মাদুর, বালিশ, ন্যাকড়া, বাঁশ, মাটির সরা ইত্যাদি। পুকুরটার ওপাশে একটা ছাকড়া বট গাছ, দিনের বেলাতেও কেউ সেই গাছতলায় যেত না, আর রাত্রে সেটা জমাট বাঁধা অন্ধকারের মতো থমথম করত। স্বর্ণ নিজের ঘরের দাওয়ায় বসে তাকিয়ে থাকত সেই বট গাছটার দিকে। আমরা তাই ভাবতাম, নইলে প্রান্তরটা যেখানে শেষ হয়েছে সেইখানেই শুরু হয়েছে ধানের ক্ষেত, সবুজ শস্য ক্ষেত্র। কিন্তু ডাইনি কি সবুজ ভালোবাসে? না, বাঁচতে পারে স্বর্ণ ডাইনি, আমাদের দেশের ভাষায় সোনা ডাইনি, শুকনো কাঠির মতো চেহারা, শক্ত দুপাটি দাঁত, কিন্তু নরুনে চেরা চোখের মতো ছোট, তাতে খয়েরি রঙের এক তারা, বিচিত্র স্থির দৃষ্টি, ভাবলেশহীন শুষ্ক, যেন খটখট করত দুটো হলদে চোখ এই পাথর শুকনো ডাঙার বুকে। ডাইনির দৃষ্টি, এক দৃষ্টিতে ডাইনির এক কচি নধর দেহে সুন্দর সুশ্রী মানুষের তরুণী নববধূর দেহের অস্থি চর্ম মাংস মেদ ভেদ করে ভিতরে প্রবেশ করে খুঁজত প্রাণ পুতুল, তাকে পেলে চুষে চুষে তারা খেয়ে ফেলে। নধর মানুষ শুকিয়ে অস্থি চর্ম সার হয়ে যায়। সোনার মতো দেহের বর্ণ কালো হয়ে যায়। তরুণী নববধূর সব লাবণ্য ঝরে পড়ে। শুধু মানুষ কেন, কচি পাতায় ভরা গাছ অকস্মাৎ শুকিয়ে যায়। ডাইনির তার প্রাণটুকু দৃষ্টিযোগে শুষে নেয় চোখের পলকে। শুষ্ক গ্রীষ্মের দ্বিপ্রহরে তাল গাছের মাথায় চিল চিৎকার করে, কান পেতে শুনলে শুনতে পাওয়া যায়। ঘরের দাওয়ায় বসে ডাইনি তার সুরে সুর মিলিয়ে সঙ্গীত গাইছে, অনুনাসিক মিহি সুরে গাইছে। রাত্রে, গভীর রাত্রে স্বর্ণ ডাইনির ঘরের দেওয়ালে কান পাতলে শোনা যায় শব্দ উঠছে, হুটপাট হুটপাট হুটপাট। পাট বইছে স্বর্ণ। যারা ডাইনি তারা ভগবানের অভিসম্পদের রাত্রে মাটির উপর বুকে হেঁটে বেড়ায়, বাট ভয় ভয় হয় না। এরপর স্বর্ণ তরি তরকারি বেঁচে বেরোত, এই ছিল তার জীবিকা। তিন চার ক্রোশ দূরের হাট থেকে কিনে আনত, বেচত আশেপাশের গ্রামে। পান, কাঁচকলা, শাক, কুমড়ো এই সবই আমাদের গ্রামে সে বেচত না, আশেপাশের গ্রামেই বেচত। গ্রামের কারো বাড়িতে ঢুকতে সে চাইত না, কি জানি কার অনিষ্ট করে বসবে সে। তার ভেতর যে লোভটা আছে, সে যখন লক লক করে জিভ বার করবে তখন স্বর্ণের বারণ তো সে শুনবে না। কিন্তু স্বর্ণ যে লজ্জায় মরে যাবে, ওর ভেতরের ডাইনিটা তো ওর অধীন নয়, সেই তো ওর জীবনের মালিক, তারই হুকুমে ওকে চলতে হয়। তার হুকুম ছাড়া ওর মরবার অধিকার নেই। তার ভিতরের যে ডাইনিটা সে এক সিদ্ধ বিদ্যা, তা কোনো নতুন মানুষকে না দেওয়া পর্যন্ত স্বর্ণ মরবে না। স্বর্ণের মাসি কে যেন ছিল ডাইনি, মৃত্যুকালে আত্মীয় স্বজনদের খবর পাঠিয়েছিল কিন্তু কেউই যায়নি, ভয়ে যায়নি। যদি সে কোনো কৌশলে তাকে দিয়ে যায় ওই সর্বনাশা ভয়ঙ্কর বিদ্যা, সে যে ডাইনি হয়ে যাবে। মৃত্যুর পর স্বর্ণ কেন নিশ্চিন্ত হয়েই গেল, বিদ্যা সে তো কাউকে দিয়ে দিয়েছে, না হলে মরণ হলো কেমন করে। গিয়ে দেখলো তখন মাসির অনেক আত্মীয় এসেছে, আত্মীয় যা ছিল ভাগ করে নিয়েছে, সকলে চলে গেল। বিধবা তরুণী স্বর্ণ বসে রইল দাঁড়ার উপর, তার যেমন অদৃষ্ট। হঠাৎ ম্যাও ম্যাও শব্দ করে মাসির পোষা বিড়ালটা তার পা ঘেঁষে বসলো, ওটাকে কেউ নিয়ে যায়। বিড়ালটা তার পায়ে পা ঘষল, গড়গড় শব্দ করল, লেজটা উঁচু করে তার নাকে মুখে ঠেকিয়ে দিল, যেন বলল আমাকে তুমি নিয়ে চলো, তুমি কিছুই পাওনি, আমাকেও কেউ নেয়নি। স্বর্ণের মায়া হল, নিয়ে এলো বিড়ালটাকে, মাছ ভাত দুধ খাওয়ায়, কোলের কাছে নিয়ে শোয়, পাশের জেলেপাড়ায় যায়, বাউরিপাড়ায় যায়। সেদিন হইচই উঠল জেলেপাড়ায়, জেলেদের একটা কচি ছেলের কি হয়েছে ধনুকের মতো বেঁকে যাচ্ছে, আর কাঁপছে কাঁপছে যেন বেড়ালের মতো আওয়াজ করে, অবিকল বিড়ালের শব্দ। গুনিন এলো, গুনিন দেখে বলল ডাইনির কাজ, কিন্তু কিন্তু কি ডাইনিটা মনে হচ্ছে, বলতে হলো না শেষটা। স্বর্ণের বেড়ালটা ছুটে এলো উঠোনে, রোয়া ফুলিয়ে লেজ ফুলিয়ে ও শব্দ করে থাবা পেতে বসল, এই এই তো বিড়ালটা, এইটাই ডাইনি, বিড়াল ডাইনি। হ্যাঁ, কোনো ডাইনি মরার সময় দিয়ে গেছে ওকে ডাইনি বিদ্যা, ঠিক কথা, স্বর্ণের মাসি ছিল ডাইনি, বিড়ালটা তো তারই, কি সর্বনাশ। একটা জোয়ান জেলের ছেলে দুরন্ত ক্রোধে বসিয়ে দিল এক লাঠি তার মাথার উপর, মাথাটা প্রায় চুর হয়ে গেল, কিন্তু তবু মরল না, লেজ পাঁচড়াতে লাগলো, নখগুলো বের করে মাটির উপর আঁচড়াতে লাগলো। গুনিন বলল সাবধান, কেউ কাছে যাবে না, ও এখন ডাইনি মন্ত্রটি দেবার চেষ্টা করবে, নইলে ওর মৃত্যু হবে না। সে মন্ত্র পড়ল, নিজের অঙ্গ বন্ধন করল, তারপর সন্তর্পণে লেজে ধরে বের করে ফেলে দিয়ে এলো গ্রামের প্রান্তে। স্বর্ণ ঘরে বসে সব ভয়ে কেঁপে উঠল, লোকে তাকে গাল দিয়ে গেল, কেন এনেছিল ও এই পাপকে। সন্ধের মুখে কটি ছেলে পথ দিয়ে গেল, তারা বলে গেল বিড়ালটা এখনো মরেনি। কি গোঙাচ্ছে বাপরে, শিউরে উঠলো তারা। স্বর্ণ গেল চুপি চুপি, না দেখে থাকতে পারল না। সাদা দুধের মতো বিড়ালটার রং, কি ধুলোয় পিঙ্গল হয়ে গেছে, কি যন্ত্রণা তাপ শব্দ। স্বর্ণ এগিয়ে গেল দুপা এক পা করে, তাকে স্পর্শ করল, বিড়ালটা মরে গেল। স্বর্ণের কি হলো, স্বর্ণের চোখে এ কি দৃষ্টি, এ কি হলো তার, এসব সে কি দেখছে? ওই যে গর্ভবতী ছাগলটা যাচ্ছে, তার গর্ভের মধ্যে সে দুটো ছানা দেখতে পাচ্ছে। ওই যে কলা গাছটা, ওর ভেতর দেখতে পাচ্ছে কলার মোচা। তার জীব সরস হয়ে উঠছে, লকলক করে উঠছে, এ কি হলো তার? এমনি করে নাকি স্বর্ণ হয়েছিল ডাইনি। সে আবার কাউকে ডাইনিবিদ্যা দেবে, তবেই তার মরণ হবে, নইলে ওই মাথা ভাঙা বেড়ালটার মতো কাতরাবে কাতরাবে কাতরাবে, তবু তার মৃত্যু হবে না। মৃত্যু চোখের সামনে বসে থাকবে, ও বলবে আমাকে নাও, আমাকে নাও। মৃত্যু বলবে কি করে নেব এই বিদ্যা তুই আগে কাউকে দে, নইলে তো পারবো না। স্বর্ণের হাত নাই তার ভেতরে ডাইনির উপর, সে কি গ্রামের কারোর বাড়িতে যেতে পারে? আমার অনেক বয়স পর্যন্ত স্বর্ণ দেখেছি, আমি বলতাম স্বর্ণ পিসি। ছেলেবেলায় কখনো সামনে যেতে সাহস হতো না, বড় হবার পর ও পথে গিয়েছি এসেছি, নিজের ঘরের মধ্যে আধো অন্ধকার আধো আলোর মধ্যে চুপ করে বসে থাকতে দেখেছি, কারোর সঙ্গে কথা বলতো না। কেউ কথা বললে তাড়াতাড়ি দু একটা জবাব দিয়ে ঘরে ঢুকে যেত। আমার বয়স যখন 20-22 বছর হলো, তখন আমি তার বেদনাটা বুঝতে পারলাম, মর্মান্তিক বেদনা ছিল তার। নিজেও সে বিশ্বাস করত সে ডাইনি, কাউকে স্নেহ করে মনে মনে সে শিউরে উঠত, কাউকে চোখে দেখে ভালো লাগলে সে চোখ বন্ধ করে ফেলত। তার আশঙ্কা হতো সে বুঝি তাকে খেয়ে ফেলবে, হয়তো খেয়ে ফেলেছে বলেও শিউরে উঠত। মনে হতো ডাইনির মন্ত্র, বিষাক্ত তার ভালোবাসা, লোভ হয়ে তীরের মতো দিয়ে তাকে বিঁধে ফেলেছে তার হৃৎপিণ্ডে। ডাইনিতে আজ আর বিশ্বাস করি না, একালের ছেলেরাও করে না, কিন্তু স্বর্ণ ডাইনির ডাইনিত্বের একটি বিচিত্র পরিচয় আমার স্মৃতিতে অক্ষয় হয়ে আছে, সেই কথাটি বলব। তখন আমার বয়স 9 কি 10, কিন্তু ঘটনাটি আজও মনে হয় এই কদিন আগের দেখা ঘটনা। হঠাৎ শুনলাম ওপাড়ার অবিনাশ দাদাকে স্বর্ণ ডাইনি খেয়েছে, অর্থাৎ ডাইনি নজর দিয়ে দৃষ্টিবাণে বিদ্ধ করেছে, তার ভিতরে প্রবেশ করে তাকে শুষে খাচ্ছে। গ্রামটা একেবারে তোলপার করে উঠল। বিখ্যাত গুণিন ছিলেন আমাদেরই বাড়িতে, আমার বাবা গ্রামের বাইরে বাগানে তারা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, সেইখানে থাকতেন এক সন্ন্যাসী পশ্চিম দেশীয় সাধু, আমি তাকে বলতাম গোসাই বাবা, অর্থাৎ গোস্বামী বাবা। তিনি জানতেন অনেক বিদ্যা, তাকে খবর দেওয়া হলো, তিনি এলেন, আমি তারই সঙ্গে গেলাম স্বর্ণ ডাইনির কীর্তি দেখতে এবং গোসাই বাবার ডাইনি তাড়ানো দেখতে। অবিনাশ দাদা, অবিনাশ মুখুজ্জির বয়স তখন 17-18, বাড়িতে আছে মা আর দুই বোন। অবিনাশ দাদার মা গোসাই বাবাকে বলেন গোসাই দাদা, অবিনাশ দাদা বলেন গোসাই মা। অবিনাশ দাদার বাড়ি তখন লোকে লোকারণ্য। স্বর্ণ ডাইনি অবিনাশকে খেয়েছে, রামজি সাধু ছাড়বেন। অবিনাশ দাদা শুয়ে আছেন চোখ বন্ধ, প্রবল জ্বর, ডাকলে সারা নেই, মাথার শিওরে বসে মা, পাশে বসে বোন, চোখের জল ফেলছেন। রামজি সাধু গিয়ে এক পাশে বসলেন, তার পাশেই আমি ডাকলেন, ভাগনা অবিনাশ ভাগনা। কোনো উত্তর দিলেন না অবিনাশ দাদা,
অবিনাশ
গায়ে নাড়া দিলেন। এবার অবিনাশ ঘুরে শুনল, বলল, মর হাগরে গোসাই, আমি মেয়ে ছেলে, আমার গায়ে হাত দিচ্ছিস কেন? তুই কোন? মেয়ে ছেলে কে রে তুই? অবিনাশ দাদা উত্তর দিল না।
তুই কে রে?
বলবো না।
বলবি না?
না। মন্ত্র পড়া শুরু হলো। বীর বীর করে মন্ত্র পড়েন আর ফু দেন। পরিত্রাহী চিৎকার করে অবিনাশ দাদা। বলছি বলছি বলছি, তবু মঞ্চ পড়া চলল। সঙ্গে সঙ্গে ফুৎকার। বাবা রে, মারে মরে গেলাম রে। ও গোসাই, আর মেরো না, আমি বলছি বলছি।
বল বল, তুকে বল।
আমি স্বর্ণ।
আজও স্পষ্ট কানে শুনতে পাচ্ছি আমি স্বর্ণ। চোখে সব দেখতে পাচ্ছি। থাক সে কথা। গোসাই প্রশ্ন করলেন,
স্বর্ণ তুই কাহে ইয়াহা? হ্যাঁ, এখানে কাহে?
আমি একে খেয়েছি যে।
হা হা, ও তো জানছি, ওই তো শুধাচ্ছি কাহে কাহে খেলি।
কি করব, আমার ঘরের সামনে দিয়ে এই বড় বড় আম হাতে নিয়ে যাচ্ছিল, আমি থাকতে পারলাম না। আমি আম না পেয়ে ওকেই খেলাম।
কাহে? তুই মাংলি না কাহে? কাহে বললি না আমাকে দাও?
কি করে বলবো, একে লোভের কথা তার উপরে মেলো, আমি লজ্জায় বলতে পারলাম না।
এবার তুই যা, ভাগ।
না, তোমার পায়ে পড়ি, আমাকে যেতে বলো না।
আদেশের সুরেই ঘোষাই বললে,
যা তুই, আমিই বলছে।
বিদ্রোহ ঘোষণা করলো অবিনাশ দাদার মুখ দিয়ে স্বর্ণ ডাইনি।
না
না।
আচ্ছা এ দিদি, সরিষা লে আয়।
সর্ষে এলো। হাতের মুঠোয় সর্ষে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে ছু শব্দে ফু দিয়ে ছিটিয়ে মারলেন অবিনাশ দাদার গায়ে। চিৎকার করে কেঁদে উঠল অবিনাশ দাদা।
বাবা রে, মারে, ওরে মেরে ফেললো রে, ওরে বাবা রে।
আবার মারলেন সর্ষের ছিটা।
যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি, আর মেরো না, আমি যাচ্ছি।
যাবি?
হ্যাঁ যাব।
সঙ্গে সঙ্গেই অবিনাশ দাদা কেঁদে উঠল।
ওগো যেতে যে পারছি না গো।
পারছিস না? চালাকি লাগাই আছিস। হ্যাঁ,
হাত তুললেন রামজি সাধু, মারবেন ছিটে। অবিনাশ দাদা চিৎকার করলো আবার,
না না যাচ্ছি।
যাবি?
হ্যাঁ যাব।
তবে কাম কর, ঘরের বাহারে এক কলসি মে জল আছে, তাতে উঠায়া লে যা, নহি তো।
তাই তাই যাচ্ছি।
জ্বরে অচেতন অবিনাশ দাদা উঠে দাঁড়ালো। দাদার মা ধরতে গেলেন। রামজি বাবা বললেন,
না।
ঘর থেকে অবিনাশ দাদা বের হল, চোখে বিহ্বল দৃষ্টি তার। ঘরের বাইরে দোতলার বারান্দায় জলপূর্ণ কলসি আগে থেকে রাখা ছিল, সেটার কানা দাঁতে কামড়ে তুলে নিল। দাঁতে ধরেই সে নেমে গেল সিঁড়ি বেয়ে। উঠানে নামল, বাইরের দরজার সামনে এসে দাঁড়ালো। দাঁত থেকে কলসিটা খসে পড়ে ভেঙে গেল, সে নিজেও পড়ে গেল মাটির উপর। ধরলেন গোসাই বাবা। এবার বিপুল বলশালী পশ্চিম দেশীয় সন্ন্যাসী সদ্য যুবা অবিনাশকে ছোট ছেলেটির মতো পা ঝাঁকুলি করে তুলে উপরে এনে শুয়ে দিল। গোসাই বাবার পাশে পাশেই রয়েছে আমি। এবার গোসাই বাবা ডাকলেন,
অবিনাশ মামা।
হ্যাঁ,
কেমন আছো?
ভালো আছি। কয়েক ঘন্টার মধ্যে অবিনাশ দাদার জ্বর ছেড়ে গেল। আমার শিশুচিত্তে যায়নি আতঙ্ক দৃঢ়বদ্ধ হয়ে গেল। স্বর্ণ সে দফায় যে মার খেয়েছিল একথা বলাই বাহুল্য। অনেকদিন পর, তখন আমার বয়স 13-14 বছর, স্বর্ণ হঠাৎ আমাদের বাড়ি যাওয়া আসা শুরু করল। পান তরকারি নিয়ে আসত। শুনলাম ফুল্লরা তলায় যাওয়া আসার পথে স্বর্ণের সঙ্গে মায়ের কথাবার্তা হয়। মা তাকে বলতেন ঠাকুরজি, ওইটুকুতেই সে কৃতার্থ। স্বর্ণ আসতো এরপর আমাদের বাড়ি। আমার ভয় চলে গেল। স্বর্ণকে বুঝতে লাগলাম। পথে যেতাম, স্বর্ণ নিজের দাওয়ায় বসে আছে আকাশের দিকে চেয়ে। অথবা আধো অন্ধকার ঘরের দরজাটা ঠেস দিয়ে বসে আছে। নিঃসঙ্গ পৃথিবী, পরিত্যক্ত স্বর্ণ। স্বর্ণ ছাড়া আরো অনেক ডাইনি ছিল, তাতে গল্পও ছিল আরো অনেক বেশি। প্রকাণ্ড মাঠে একটা অশ্বত্থ গাছ ছিল। মাঠটার চারদিকে আর যে গাছগুলো ছিল সেগুলো সবই বট, মাঝখানে ছিল ওই অশ্বত্থ গাছটি। খানিকটা হেলে দাঁড়িয়েছিল, একদিকে শিকড় উঠে বেরিয়ে পড়েছিল। মনে হতো গাছটার আধখানা আছে আর আধখানা নাই। শুনতাম ওটা ডাকিনীর গাছ, দেশে নাকি ছিল ভারী এক গুণিন। কাউরের অর্থাৎ কাম রূপের বিদ্যাও তা জানা ছিল। একদিন গরমকালের রাত্রে গ্রামের প্রান্তে বসে কয়েকজন বন্ধু বান্ধব মিলে গাল গল্প করছে, এমন সময় আকাশপথে একটা শব্দ শোনা গেল। প্রচন্ড বেগে যেন একখানা মেঘ উড়ে চলছে। সকলে বিস্মিত, এ কি আশ্চর্য মেঘ তো! গুনিন হেসে বলল, মেঘ নয়, গাছ উড়ে চলেছে। গাছ? গাছ উড়ে চলে? কি বলছো? চলে, কামরূপের ডাকিনী বিদ্যা যারা জানে তারা গাছে বসে বিদ্যার প্রভাবে উড়িয়ে নিয়ে চলে দেশ থেকে দেশান্তরে। ডাকিনী চলেছে আকাশ পথে। বিশ্বাস করল না কেউ, বলল তুমি ধোকা দিচ্ছ, দেখবে, দেখাও। গুণের হাঁটতে লাগলো মন্ত্র, আকাশে চিৎকার উঠল, চিলের মতো চিৎকার। একসঙ্গে যেন 20-25টা চিল দুরন্ত ক্রোধে আকাশের বুক চিরে চিৎকার করে উঠল। সকলে ভয় পেয়ে কেঁপে উঠল, কিন্তু গুণিন আপন মনে মন্ত্র উচ্চারণ করেই চলল। মেঘের মতো জিনিসটার গতি থামল না, কিন্তু সে সামনে আর ছুটল না, পাক খেয়ে ঘুরতে লাগল। ঘুরতে ঘুরতে মাটির উপর নেমে এলো এক অশ্বত্থ গাছ। গুণিনের মন্ত্র তখনও থামেনি, মাটি ফাটল, গাছের শিকড় মাটির সেই ফাটলে ঢুকল। গাছটি এখানে জন্মানো গাছের মতো সোজা হয়ে দাঁড়ালো। তার চেয়েও বিস্ময়ের কথা, গাছের মাথায় দেখা দিল অপরূপ সুন্দরী এক মেয়ে। এক পিঠে এলো চুল, কিন্তু সম্পূর্ণ বিবস্ত্রা। লোকে মাথা হেঁট করল। ডাকিনী বলল, আমাকে নামালে তুমি গুণিন দশের সামনে এই অবস্থায়? আমাকে লজ্জা দিলে? আমি ডাকিনী হলেও মেয়ে ছেলে, আমার লজ্জা রক্ষা করো, আমাকে কাপড় দাও। গুণিন হাসল। ডাকিনী তখন হাত বাড়িয়ে বলল, দাও, কাপড় দাও। গুণিন হেসে ঘাড় নাড়ল, সবুর করো। কিন্তু যারা গুণিনের সঙ্গী তাদের সবুর হল না। একজন বলল, ছি ভাই। গুণিন তাকে ধমকে দিল, না। ততক্ষণে একজন অতর্কিতে গুণিনের কাঁধের গামছাটাই টেনে মেয়েটিকে ছুঁড়ে দিল। গুণিন আঁতকে উঠল, করলি কি, করলি কি? ডাকিনী খিলখিল করে হেসে উঠল। গামছাখানায় মাথা থেকে পা পর্যন্ত সামনের দিকে ঝেঁকে নিয়ে সেচ হয়ে পায়ের দিকে গামছাটার প্রান্তটা ধরে উপরের দিকে টেনে নিয়ে পিছনের দিকে মাথা পার করে ফেলে দিল। গুণিন মর্মান্তিক চিৎকার করে উঠল। সকলে সব ভয়ে দেখল, গুণিনের চামড়াও পায়ের দিক থেকে ছিঁড়ে গুটিয়ে ক্রমশ মাথার দিকে পিছনে চলে গেল। চামড়া ছাড়ানো মানুষটা পশুর মতো আর্তনাদ করে উঠল। সে গিয়ে উঠল আবার সেই চাপল কাছে। গুণিন সেই অবস্থাতে তখনও মন্ত্র করছিল, কিন্তু আধখানার বেশি মন্ত্র সে করতে পারল না। গাছটা আধখানা উঠল না, আধখানা ছিঁড়ে আবার উঠল আকাশে। আবার আকাশে শব্দ হতে লাগলো, উড়ন্ত মেঘের মতো চলে গেল কোথাও নিরুদ্দেশ হয়ে। এই অশ্বত্থ গাছটা সেই আধখানা গাছ। আজ সে কালের পরিবর্তন হয়েছে, ডাইনিতে বিশ্বাস ধীরে ধীরে লোপ পেয়ে আসছে। ডাইনিও আজ আর নেই বললেই চলে। অশিক্ষার গাঢ় অন্ধকারে যারা আজ ডুবে আছে তাদের মধ্যে হয়তো আছে, সেকালের ডাইনির বিচিত্র গল্প আজ লোকে ভুলে আসছে। এই গল্পগুলির মধ্যে শুধু অন্ধবিশ্বাসই তো নাই, আছে কত মানুষের মর্মান্তিক বেদনা। সারাটা জীবন তারা
এই অপবাদের গ্লানি বহন করে চলত। নিজেরাও বিশ্বাস করে নিত এই অপবাদকে সত্য বলে, আর ভগবানকে ডাকতে স্বর্ণের মতো। আমার এ লজ্জার বোঝা নামিয়ে দাও প্রভু, এ ভয়ঙ্কর জীবনের অবসান করো। চোখের জল মুছে ফেলত কাপড়ের আঁচল, মাটিতে কোনো ক্রমে এক ফোঁটা ঝরে পড়লেও শিউরে উঠত। মা বসুমতির বুক যে জ্বলে উঠবে।
বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কাহিনী ডাইনি, পড়ে শোনাচ্ছিল সেতু। আর আমাদের প্রথম পর্ব শেষ হয়ে গেল এখানে, কিছুক্ষণ সময় বাকি আছে রাত 10টার খবরে। তার আগে কয়েকটা SMS পড়তে হচ্ছে, কোথেকে পড়ি, প্রচুর SMS এসে গেছে এতক্ষণে। আশা করি প্রথম পর্বে এই কাহিনী খুবই ভালো লেগেছে সবার, এবং তারাশঙ্করের প্রচুর উপন্যাস কাহিনী আছে। এই কাহিনীটা ডাইনি অনেক বিখ্যাত একটি উপন্যাস, উপন্যাসটা ছোট ছোট গল্প না, বড় গল্প উপন্যাসও না ঠিক। আর চমৎকার লাগলো সেতুর কণ্ঠে শুনতে, অনেকেই লিখে পাঠিয়েছেন খুব ভালো লেগেছে কাহিনীটি। সারা লিখেছে, ফার্ম গেট থেকে আমার মনটা ভালো নেই, একবার লিখেছিলে কিন্তু এই কথাটা। রাকিব খান লিখেছে, আবার ভয় দেখিয়েছে আমাকে। আচ্ছা, কৌশিক শর্মা আবারও একই SMS বারবার ঘুরে ফিরে আসছে বোধ হয়। মুক্তি লেখেন ঢাকা থেকে, হাই আমি ভয় পাই না। আর সময় শেষ, অর্থাৎ আমি আর SMS এখন পড়তে পারছি না, আমাদেরকে খবরে যেতে হবে। তো খবর থেকে ফিরে এসে আবার হয়তো বাকি SMS পরে মূল কাহিনীতে চলে যাবো। তো ঠিক আছে, এখানে আজ মানে SMS এর পড়া আপাতত এই পর্যন্তই থাকুক। ছোট্ট একটা বিরতি নেবো, রাত 12টার খবর শুনে ফিরে আসছে শারমিন, আবারও কুয়াশা। আর শুনছি দেবিস রেডিও FM 89.2। আর আমাকে লিখে পাঠাবার ঠিক পাই ঠিকানা খবর যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221 আর যে শারমিনের ফ্যান পেজ এবং এবিসি রেডিও ফ্যান পেজ সঙ্গে থাকবে। বন্ধুরা, ঘড়িতে রাত 12টা বেজে 7:14, সময় হয়ে গেছে কুয়াশার মূল গল্প, গল্পের সময়, গল্প বলার সময়। এবং সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে কুয়াশার মূল কাহিনী কখন সম্প্রচার করা হবে। তো ঠিক আছে, চলে যাবো কুয়াশার মূল কাহিনীতে। এবং আজকের মূল কাহিনী যার লেখা, তার নাম হচ্ছে মোহাম্মদ রিজওয়ানুল হক, আমাদের একজন শ্রোতা। আপনারা জানেন সবাই যে আমরা মাসখানেক আগে ঘোষণা দিয়েছিলাম যে কুয়াশাতে আপনিও অংশগ্রহণ করতে পারেন। কিভাবে অংশগ্রহণ করতে পারেন, সেটা হচ্ছে স্ক্রিপ্ট লেখার একটা প্রতিযোগিতা ঘোষণা দিয়েছিলাম আমরা। তো সেই প্রতিযোগিতায় আজকে রিজওয়ানুল হক সহ আরো একজন, কিছুদিন আগে যার কাহিনী আমরা সম্প্রচার করেছিলাম, দুজন বিজয়ী হয়েছেন এ পর্যন্ত। তো মোটামুটি তিনজন বিজয়ী হলে আমরা তিনজনকে একসঙ্গে ডেকে পুরস্কার দেব। তার আরো বাছাই চলছে, আরো আগামীতে অবশ্যই আসবে, এবং প্রতিযোগিতা চলছে এখনো, আরো সামনে আরো কিছুদিন চলবে। তো কিভাবে প্রতিযোগিতায় স্ক্রিপ্ট পাঠাবেন সেই নিয়ম আমরা এখন না, গল্প শেষ করে আজকে সব শেষে আজকে বলে দেব। কিন্তু তার আগে আজকে যিনি পাঠিয়েছেন মোহাম্মদ রিজওয়ানুল হককে অভিনন্দন জানাচ্ছি, এত চমৎকার একটি স্ক্রিপ্ট পাঠিয়েছেন। আপনারা শুনলে বুঝতে পারবেন আজকের কাহিনীটি কি। গতকাল রাত থেকে আমি ফেসবুকে ফ্যান পেজে দিয়ে দিয়েছি যে আজকের কাহিনীটি বেশ ভয়াবহ, ভয়াবহ মানে বেশ কাহিন করে একটি কাহিনী। তো শুনবো আমরা এখন। আর এটির অভিনয় অংশ পরিচালনা করেছেন শেখ গুপ্তা আবিদ সারি, এবং যারা অভিনয় করেছেন এবং অনেক অভিনয় যারা করেছেন, অনেকগুলো চরিত্র আছে, সবার নাম শেষে বলছি, এবং সাউন্ডে ছিলেন খালেদ। তো আমরা ঠিক আছে আজকে শুনি কাহিনীটা। আমরা কাহিনীটা শুনতে শুনতে আমাকে লিখতে পারেন আপনারা ফাঁকে ফাঁকে যারা আমার সঙ্গে আছেন 2221 এই নাম্বারে। তো প্রথম পর্ব এখন শুনছি, আপনাদের সঙ্গে আছি আমি শারমিন, আর আরও লিখতে পারেন আপনারা আজকে শারমিনের ফ্যান পেজ এবং এবিসি রেডিও ফ্যান পেজে। তাহলে শুরু করি। জীবনের আড়ালে লুকিয়ে থাকে বিচিত্র হাজারো ঘটনা। সব ঘটনার ধরন একরকম হলেও তার গতি প্রকৃতি বিভিন্ন ধরনের। কিছু ঘটনা সুখের ভেলায় ভাসায়, আবার কিছু ঘটনা দুর্বিষহ কষ্টে কাঁদায়, যার অসহনীয় যন্ত্রণা অসহ্য করে তোলে জীবনটাকে। কেউ নীরবে সইতে পারে, আবার কেউ বেছে নেয় নিঃশব্দে চলে যাবার শেষ সিদ্ধান্ত। আজকে যার গল্প বলতে শুরু করলাম, জানি না এটার কেমন সিদ্ধান্ত। গল্পটা শুনে হয়তো কাল্পনিক মনে হতে পারে, মনে হতে পারে লেখকের আনাড়ি হাতের সাজানো নিতান্ত কিছু অবাস্তব পংক্তিমালা। তবে হলফ করে বলতে পারি, প্রতিটা গল্পের মাঝে বিচরণ করে বেড়ায় বাস্তবতার প্রতিচ্ছবি। এই গল্পে হয়তো ভুলে সেই কঠিন বাস্তব এসে গেছে, কিন্তু কি সেই ভুল জানতে হলে থাকতে হবে পুরোটা সময় জুড়ে আমাদের সাথে। পাঁচতলা বিশিষ্ট বেগম রোজিনা ছাত্রীনিবাসের দ্বিতীয় তলার 202 নাম্বার রুমে থাকে পাঁচটা মেয়ে, সাবিনা, রীতা, জ্যোৎস্না, নাকি আর জয়া। হৈহুল্লোড় করে তাদের দিনগুলো কেটে যায় অনায়াসে। মনেই হয় না তারা নিজেদের ঘর ছেড়ে শহরের এই হোস্টেলে দিনানি পাঠ করে চলেছে। পাঁচজনই যেন এক মায়ের পেটে জন্ম নেয়া পাঁচজন সন্তান। এখানে কাটিয়ে দেয়া এতগুলো বছরে কারোর মাঝে কোনো দিন কখনো সামান্যতম মনোমালিন্য হয়নি। তাদের ভেতরে লাকি খুবই চঞ্চল ধরনের, সবাইকে সেই হাসি খুশি রাখতে চেষ্টা করে। এরমে সে থাকলে কারোর মুখ গোমরা করে রাখার কোনো উপায়ই নেই। তবে মাঝে মাঝে ও কেমন যেন হয়ে যায়, খুবই বিষণ্ন আর মনমরা হয়ে নিজের সিটের এক পাশে জড়ো সড়ো হয়ে বসে থাকে। আজকেও তাকে খুব বিষণ্ন দেখাচ্ছে, বোঝাই যাচ্ছে তার বেশ মন খারাপ। কিন্তু মন খারাপ থাকেও সেটা বড় জ্বর এক দুই ঘন্টা, তারপরেই তো সে এর ওর সাথে খুনসুটিতে মেতে উঠবে। এখন সবাই হইচই করলেও সেদিকে আজ তার কোনোই খেয়াল নেই। রুমের এক কোণে গুটি সুটি হয়ে বসে আছে নাকি। তার এমন পরিবর্তনে রুমের অন্যান্য সদস্যরাও খুবই বিচলিত হয়ে পড়েছে। সবাই নিজেদের সাধ্যমতো চেষ্টা করে চলেছে লাকির মুখ থেকে কথা বের করার জন্য, কিন্তু লাকি যে নিশ্চুপ হয়ে বসে আছে, কারোর দিকে কোনো খেয়াল নেই, মনে হচ্ছে যেন একটা জড় পদার্থ। জ্যোৎস্না আর জয়া চেপে ধরে ওকে।
লাকি, এই লাকি, কি হয়েছে রে তোর, কি সমস্যা আমাকে বল।
দেখ লাকি, সমস্যা হলে নিজের মধ্যে চেপে রাখতে নেই, আমাদেরকে খুলে বল। তোর সমস্যার কথাগুলো আমাদের সাথে শেয়ার কর, তোর মনটা হালকা হবে।
কি হয়েছে রে লাকি, কি সমস্যা তোর? আজ দুই দিন ধরে দেখছি তুই কেমন যেন মনমরা হয়ে আছিস, ক্লাসে যাস না, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, কি ব্যাপার বলতো?
এই লাকি, কথা বল বলছি, তুই এরকম করলে কিন্তু আমাদের একটুও ভালো লাগে না, তুই বুঝিস না এটা? লাকি, সাইদ ভাইয়ের সাথে কোনো ঝামেলা হয়েছে তোর?
উফ, তোরা এমন করছিস কেন বলতো?
আমার কারোর সাথে কিচ্ছু হয়নি, এমনিতেই মনটা ভালো নেই।
না লাকি, কিছু একটা তো হয়েছে, বল না প্লিজ।
উফ, অশান্তি, বললাম তো আমার কিছু হয়নি, আমাকে একটু একা থাকতে দে প্লিজ, এমনিতেই মনটা ভালো নেই, আমার কিচ্ছু ভালো লাগছে না।
আগে বল কি হয়েছে।
ধ্যাত, আমি চললাম ছাদে। লাকি, এই লাকি, দাঁড়া দাঁড়া বলছি। লাকি, আমার পেছন পেছন কেন আসছিস, আমাকে একা থাকতে দে না প্লিজ, আমাকে একা থাকতে দে, তোরা যা এখান থেকে।
কেন তো আগ্রামি করছিস, কি হয়েছে আর আগে বলবি তো, তুই যাবি এখান থেকে।
আশ্চর্য ব্যাপার, কোনো সমস্যা হলে শেয়ার কর আমাদের সাথে, আমার চেষ্টা করবো সেটা সমাধান করার।
তোদের কারোর কোনো সাহায্যের আমার দরকার নেই, এখান থেকে যাবি কিনা বল, আর না গেলে আমি কিন্তু ছাদ থেকে লাফ দেব।
লাকির এমন কথায় অবাক হয়ে যায় জয়া, ব্যর্থতার নিঃশ্বাস ফেলে চলে আসে নিজের রুমে। আচ্ছা কি হলো মেয়েটা, কোনো সমস্যা হলে সেটা নিজের ভেতর রেখে দিয়ে কষ্টই তো বাড়বে নাকি, তাতে সবাইকে বললে অন্তত সান্ত্বনাটুকু তো পাবে। লাকি দাঁড়িয়ে আছে ছাদের রেলিং ঘেঁষে, আজকের আকাশটা অপূর্ব, কি সুন্দর আর কি মায়াবী, স্নিগ্ধ জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে সমস্ত রাতের পৃথিবী, কোথাও এক ফোঁটা মেঘ নেই, তারাগুলো অপরূপ সাজে সেজেছে, মিটমিট করে জ্বলছে চাঁদের চতুর্দিকে, ওই তো চাঁদ, কেমন যেন বাঁকা ঠোঁটে হাসছে। লাকির মনে হতে লাগলো যেন তাকে তাচ্ছিন্ন করে হাসতে চান, হঠাৎ একটা শীতল হাওয়া আলতো করে তার গায়ে লাগতে শুরু করেছে, কি মিষ্টি হাওয়া, সব মিলিয়ে ছাদের পরিবেশটা খুবই চমৎকার, খুবই চমৎকার। কিন্তু কেন জানি না লাকির কাছে এসব অর্থবহ মনে হচ্ছে না, মনে হচ্ছে দূরে চলে যেতে, অনেক অনেক দূরে, যেখানে থাকবে না জীবনের এই ভয়াল উত্থান। বাতাসের সাথে জোর খেতে খেতে একটা শব্দ ভেসে আসছে ওর কানে, ভালো করে মন দিয়ে শুনতে চেষ্টা করছে সে। হ্যাঁ, সময়ের কি ভয়ঙ্কর একটা শব্দ, এত সুন্দর একটা পরিবেশে এই শব্দটা কি প্রয়োজন? ওই উপরওয়ালার আজব লীলাখেলা বোঝা বড় দায়। মানুষের জন্য এমন কিছু সৃষ্টি করে বসে আছেন যা মানুষ ঘুরাক্ষরেও জানে না। যখনই না চাওয়াটাই পাওয়ায় রূপ নেয়, তখন জীবনটাই বেসামাল হয়ে যায়। সানাইয়ের বিষাদ সুর কামারের হাঁপড়ের মতো বুকের উপর আঘাত করে চলেছে একের পর এক। বুকটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে লাকি। জীবনের প্রতি মায়া শেষ হয়ে আসছে, ইচ্ছে করছে ছাদ থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দিয়ে একেবারে। এ কি হয়ে গেল তার? জীবনের তো কেবল মাত্র শুরু, আর শুরুতে এত বড় ছন্দপতন, তাহলে বাকি জীবনটাতেই বা কি হবে? সত্যি কি তাহলে স্তব্ধ করে দেবে জীবনের গতি? না, তা কিভাবে সম্ভব? পাবলিক বাসে ছেলেটার সাথে পরিচয়, প্রথম দেখাতেই কেমন জানি ভালো লেগেছিল তার। সেখানেই কথা বলা শুরু। স্টপেজে নেমে যাওয়ার আগ মুহূর্তে ছেলেটা ফোন নাম্বার না দিয়ে ছাড়েন। সেখান থেকে একই পথ ধরে হাঁটতে হাঁটতে দুজন আজ অনেক দূরে চলে যেতে শুরু করেছে। অতীতের ফেলে আসা দিনগুলোর কথা একে একে মনে পড়ে যেতে লাগলো নাকি। আন মনে তলিয়ে যেতে শুরু করেছে সেই সোনা ঝরা দিনগুলোতে। একসময় মনে হতে লাগলো কেউ যেন তার পিছনে এসে দাঁড়িয়েছে। ফিরতেই দেখা গেল জয়া।
সাইদ ভাইয়া ফোন করেছে, নে ধর কথা বল। আমি কথা বলবো না, তোর ইচ্ছা হয় তুই বল, আর বলে দিস আমি কাউকে চিনি না। আমার চেয়ে তুই বললেই বেশি ভালো হয়, ফোনটা রেখে গেলাম, ইচ্ছা হলে কথা বলিস। কি হয়েছে তোমার? এখানে ফোন করতে মানা করেছি না, আবার কি জন্য ফোন করেছো?
কি করবো বলো, লজ্জা সরম যে নেই।
ঢং ছাড়ো, তোমার সাথে ঢং করার সময় আমার নেই।
কাল একটু দেখা করবে?
কার সাথে? তোমার সাথে? হা হা হা, আমি রাখলাম, ভবিষ্যতে আমাকে আর বিরক্ত করো না প্লিজ। দুই টাকার মুরদ নাই, বেটাবার প্রেম করতে চাই।
আমি যে আপনাকে বিরক্ত করবই না করে কি করব বলেন? আপনার মতো তো আর আমার বড়লোক বাবা নেই। এই দেখছেন না, আমার কাছ থেকে বাচ্চা মেয়েটাকে কেড়ে নিয়ে কেমন করে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে।
তাছাড়া কি করবে, কতদিন হচ্ছে বলো তো?
নাকি প্লিজ একটু বুঝতে চেষ্টা করো, আমার এখনো লেখাপড়া শেষ হয়নি। বিয়ে করে তোমাকে কি খাওয়াবো? তার উপর আমি পরিবারের বড় ছেলে। তুমি বলো, এই মুহূর্তে কোনো কিছু চিন্তা করা কি আমার পক্ষে সম্ভব? আর তুমি যদি বুঝতে চেষ্টা না করো তাহলে আমি কোথায় যাব? তুমি কি জানো না, তুমি আমার সান্ত্বনার শেষ আশ্রয়।
আমি বুঝি কি করব, আমার ফ্যামিলি তো আর বুঝতে চায় না। তুমি যেমন তোমার পরিবারের সবার বড়, আমিও তেমনি সবার বড়। আমার ছোট আরো দুটো বোন আছে, ঠিক এই মুহূর্তে আমার বিয়ে দিয়ে আমার বাবা মার জন্য ফরজ হয়ে পড়েছে। সেটা যদি তুমি বুঝতে চেষ্টা না করো তাহলে তো আমার আর কিচ্ছু করা থাকবে না।
নাকি প্লিজ আমাকে আরেকটা বছর সময় দিতে পারো না?
আমার কাছে মানে বলো আমার ফ্যামিলির কাছে।
প্লিজ লাকি, তুমি ওনাদের একটু বোঝাও না।
কেন, কি জন্য? সেদিন যে খুব বড় মুখ করে বললা তুমি আমাকে ভালোবাসো না, তাহলে?
উফ, তোমার এসব কথা ধরার অভ্যাসটা আর গেল না, এই জিনিসগুলো একটু পাল্টাও। কি বলতে কি বলেছি তাই বলে এতদিন ধরে এভাবে শাস্তি দিবে? জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি।
সত্যি বলছো তো? এতক্ষণে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে লাগে, কথা কথা আর কথা, এ কথা যেন কোনো শেষ নেই আদি নেই অন্ত। কথা শেষ করে আরো কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকে সে। বহুক্ষণ পর বুকটা হালকা হয়ে এসে যায়। ছেলেটার ভিতর এক অদ্ভুত সম্মোহনী শক্তি আছে, ওর সাথে কথা বলতে লাগলে পুরো পৃথিবীটাকেই ভুলে থাকা যায়। জীবনের প্রয়োজনেই এই ছেলেটাকে তার বড্ড প্রয়োজন, যেভাবেই হোক। চলে যাবার আগে হাসতে থাকা চারটার দিকে একদম তাকায় না,
একটুকু মেঘের মতো খুব হালকা একটা দীর্ঘশ্বাস নেয় আর ভাবে নিচে যেতে হবে। হোস্টেল সুপার বুঝতে পারলে খবর আছে, রাতে তাদের ছাদে ওঠা নেই, তাদের ছাদের দরজার দিকে গুটি গুটি পা ফেলে যাচ্ছে। আর ঠিক এমন সময়
কোথায় যাচ্ছিস লাগে, অনেক দূরে এসেছিস, এবার থাম, প্রেম করবি, ভালোবাসবি, বিয়ে করবি, ওদের মুখে সব কথা শোভা পায় না, তোরা মানুষ না, তোরা গাড়ি নেই, তোদের রক্ত আমার ভীষণ দরকার, খুব দরকার।
রাকিটা
দেখলো তার জন্য সে নিজেও প্রস্তুত ছিল না। পানির ট্যাঙ্কের পেছন থেকে বেরিয়ে আসলো কালো একটা কিছু, কুচকুচে কালো, লিকলিকে দেখতে একজন, নাকটা হাতি সুরের মতো অদ্ভুত রকমের, প্রায় দুই হাত দীর্ঘ হবে, সারা শরীর লম্বা লম্বা সোনালি পশমে থাকা, মুখে দুটো ইয়া বড় বড় দাঁত, মুখ থেকে বেরিয়ে প্রায় গলা পর্যন্ত নেমে এসেছে টকটকে লাল জিভ, যেন মনে হচ্ছে তাতে রক্ত লেগে আছে। হাত পায়ের নখগুলো কি ভয়ঙ্কর, চোখ দুটো হলুদ বর্ণে। নিজেকে আর বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখতে পারলো না লাকি, শুধু বুঝতে পারলো তার মুখ থেকে একটা ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে আসছে। পরদিন সকাল 10টার দিকে জ্ঞান ফিরল লাকি। সারা রাত গায়ে জ্বর ছিল প্রচুর, তার খাটের চতুর্দিকে দাঁড়িয়ে আছে সবাই, জয়া, জ্যোৎস্না, রীনা থেকে শুরু করে আশেপাশের রুমের সবাই, এমনকি হোস্টেল সুপারও। জ্ঞান ফিরতেই লাকির পাশে বসে মাথায় হাত রাখলো জয়া। লাকির মুখে চোখে কোনো ভাষা নেই। তারপর হঠাৎ তার মনে পড়তে লাগলো কাল রাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। লোকটার কথা মনে হতেই লাকির চোখে মুখে আবার সে ভয়ের ছাপ ফুটে উঠতে শুরু করলো। লাকি,
এখন কেমন লাগছে, কি হয়েছিল তোর, কিছু কি দেখেছিলি, হঠাৎ করে কি হলো তোর? ওকে এখন বিরক্ত করো না, ও এখন ঘুমাক। তুমি ঘুমাও লাকি, তুমি এখন ঘুমাও, সবাই যার যার কাজে যাও।
লাকি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লেগে যায়, তারপর সে মন থেকে ঝেড়ে ফেলে দেয় সে রাতের কথা। হয়তো সে ভুল দেখেছে, ভুল শুনেছে, আধুনিক এই যুগে ভূত প্রেত কেউ বিশ্বাস করে না, তাই সব কিছু ভুলে গিয়ে ঠিকঠাকই চলছিল। কিন্তু ছন্দপতন হল ঠিক দুই দিন পর, ভয়ঙ্কর এক কালো রাতের কালো মেঘ এসে তাদেরকে আড়াল করার সম্ভাষণ জানিয়ে দেয়। রাত তখন আনুমানিক 1:20। রীনা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে টয়লেট যাবার জন্য বিছানা ছেড়ে উঠে নেয়, বাকিরা সবাই যে যার মতো ঘুমিয়ে অচেত। আজ রাতের এই নিস্তব্ধতাকে সঙ্গী করে কেউ জেগে নেই, চারিদিকে কোনো সাড়া শুনতে নেই। মোবাইলের টর্চটা জ্বালিয়ে রীনা এগোতে থাকে বাথরুমের দিকে, এক পা দুপা করে বাথরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়, তারপর হ্যাঁকশা টান দিয়ে খুলে ফেলে বাথরুমের দরজা। কিন্তু
তোরা মানুষ না, তোরা ডাইনে, তোদের রক্ত আমার ভীষণ দরকার, চিৎকার কর, চিৎকার কর রীনা, চিৎকার কর, আরো জনে চিৎকার কর, তোদের মতো মেয়েদের চিৎকার আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে, চিৎকার কর, আরো জনে চিৎকার কর, আরো জনে চিৎকার কর, তোদের রক্ত আমার খুব ভালো লাগে, তোদের রক্ত আমার খুব দরকার।
লোকটা এর মধ্যে রীনাকে জাপটে ধরে হ্যাঁচকা টান মেরে মাটিতে ফেলে দিয়েছে। রীনা চিৎকার করার আপ্রাণ চেষ্টা করে চলেছে, কিন্তু কেন যেন তার সে চিৎকার কারোর কানেই যাচ্ছে না।
তাকে রীনার গলা দিয়েই আওয়াজ বের হচ্ছে। সেই ভয়ানক লোকটা তার দাঁত দুটো বের করে চিলচিল করে হাসছে। তারপর তার দাঁতটা লম্বা হতে শুরু করে, তখনই লোকটা হেসেই চলেছে। উফ, কি ভয়ঙ্কর সেই হাসি! যেন সেই হাসির সঙ্গে সঙ্গে দুলে উঠছে পুরো হোস্টেল। শিথিল হয়ে আসছে তার সারা শরীর, নিজেকে আর ধরে রাখতে পারল না রীনা। তারপর জ্ঞান হারিয়ে ফেলল সে। পরদিন সকালে রীনার নিথর দেহটা মেঝে থেকে উদ্ধার করা হলো, গলায় দুটো কাটা দাগ। যোগ যেভাবে মানুষের শরীর কাটে ঠিক সেইভাবে কাটা, ত্রিকোণাকৃতির, সারা শরীর সবুজ হয়ে আছে। রীনার ভেতর আর প্রাণের স্পন্দন খুঁজে পাওয়া গেল না। রীনার আকস্মিক মৃত্যুতে সবাই হতভম্ব হয়ে যায়। সারাদিন ভয় আর আতঙ্কে কারোর মুখে কোনো কথাই ছিল না। লাকির মনে হতে লাগলো সেই লোকটার কথা। তাহলে কি এই কাজটা সেই লোকটা যার বিভৎস থাবায় অকালে চলে যেতে হলো রীনাকে? তারপর কেটে গেল আরো দুটো দিন। রুমটা আজ কেন জানি ফাঁকা ফাঁকা হয়ে গেছে। পাঁচ সদস্যের একজন আজ আর রুমে নেই, আসবেও না কোনোদিন। ভাবতে ভেতর থেকে একটা কান্না এসে কণ্ঠ রোধ করে দিচ্ছিল যেন। সামনে পরীক্ষা, এই মুহূর্তে হল ছেড়ে যাবার প্রশ্নই আসে না, কিন্তু এইভাবে থাকাটাও যে অসম্ভব। রাতের খাওয়া দাওয়া সেরে বই নিয়ে বসেছে সবাই। প্রতিদিন এখানে হইচই লেগেই থাকত, কিন্তু রীনা মারা যাবার পর এই রুমের আর কোনো সাড়া শব্দ বাইরে বের হয় না। সবাই পড়ায় মন বসাতে চাইছে, কিন্তু বার বার মন চলে যাচ্ছে রীনার দিকে। সামনে পরীক্ষা, এই মুহূর্তে পড়ায় মন না বসাতে পারলে অনেক ক্ষতি হয়ে যাবে, তাই জোর করে সবাই পড়া শুরু করে দিল। রাত তখন আনুমানিক দেড়টা ছুঁয়েছে। তীব্র তৃষ্ণায় উঠে বসলো সাবিনা। পানির জগের দিকে তাকিয়ে দেখল জগে এক ফোঁটাও পানি। বাইরে বেরোনোর ইচ্ছা না থাকা সত্ত্বেও এই প্রচণ্ড পানি তেষ্টায় ডাইনিংয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই। শেষমেশ জগ নিয়ে ডাইনিংয়ের দিকে রওনা হয়ে সাবিনা। অন্যরা সবাই পড়তে থাকে। এদিকে প্রায় আট ঘন্টা হয়ে গেল, সাবিনার আসার কোনো নাম নেই। আচ্ছা, এতক্ষণেও আসছে না কেন? নিশ্চয় কারো রুমে ঢুকে কথা বলছে। এই মেয়েটা না, কাল পরীক্ষা আর আজ এত গল্প করার কি আছে? রুমের সবাই সাবিনাকে ডেকে আনার জন্য এ ওকে ঠেলে, ও ওকে ঠেলে, শেষে জয়া উঠে দাঁড়ায়। ডাইনিংয়ে গিয়ে দেখে সব শেষ। সেই লোকটা নাকি যার কথা বলেছিল, ভয়ঙ্কর কায়দায় শুষে নিচ্ছে সাবিনার শরীরের সমস্ত রক্ত। তীব্র কষ্টের দহনে সাবিনা ছটফট করছে, নড়াচড়ায় একটুও জমি। লোকটা অনায়াসেই শুষে নিচ্ছে সাবিনার রক্ত, কোনো দিকেই তার কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ জয়ার পায়ের শব্দে সম্বিত ফিরে পায় সে। মাথা ঘুরিয়ে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে লোকটা,
তোরা ডাইনি, তোরা মানুষ না, তোদের রক্ত আমার খুব দরকার, ভীষণ দরকার। তোদের কাউকে আমি বাঁচতে দেব না, কাউকে না, কাউকে বাঁচতে দেব না।
লাকি!
চিৎকার শোনা মাত্রই সবাই হুড়মুড় করে ছুটে আসে ডাইনি। তারপর যা দেখলো তারা নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। বেহুশ হয়ে পড়ে আছে জয়া, আর তার ঠিক অদূরে সাবিনা। রীনার মতো সাবিনার গলার বাম পাশে ত্রিকোণাকৃতির একটা ফুটো, আর শরীরের বর্ণ সবুজ। ভয়ে ওদের দিকে কেউ এগোতে সাহস পায় না। লাকি কাঁদতে কাঁদতে দৌড়ে এসে ডেকে নিয়ে যায় হোস্টেল সুপারকে। জয়ার মুখে পানি ছিটানোর কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসে জয়া। সে কি দেখেছে তার সব কিছু সবাই জানতে চায়। জয়া অনেক কষ্টে সেই ঘটনার বর্ণনা দেয়। অন্য সবাই এতে ভয় পেয়ে যায়। তারপর তক্ষুনি পুলিশকে ডেকে পাঠায় হোস্টেল সুপার। কিছুক্ষণ পরে পুলিশও এসে উপস্থিত হয়।
ম্যাডাম, ম্যাডাম, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না ম্যাডাম, আমি এক্ষুনি বাসায় চলে যাবো। এইসব সেই লোকটার কাজ, সেই লোকটা যাকে আমি ছাদে দেখেছিলাম। আমি থাকবো না এখানে, আমি চলে যাব, আমি এখানে থাকবো না।
শান্ত হও লাকি, শান্ত হও, এত রাতে কোথায় যাবে? সকালটা তো হতে দাও।
ম্যাডাম, এই হোস্টেলে একটা
ভয়ঙ্কর ভূত প্রবেশ করেছে, সে কাউকে বাঁচতে দিবে না, এক এক করে সবাইকে শেষ করে ফেলবে, সে সবার রক্ত চুষে খাবে। ম্যাডাম, ওই তো পুলিশ এসে গেছে।
ম্যাডাম, কিছু জরুরি প্রশ্ন করা দরকার।
জি অফিসার, বলুন।
জীবনে এত মামলা নিয়ে ঘাটাঘাটি করলাম, কিন্তু এরকম মামলা কখনোই চোখে পড়ে না। আচ্ছা, কি হয়েছে বলুন তো।
সেদিন আমার হোস্টেলের লাকি নামের মেয়েটি আমাকে পাখি দিয়ে ছাদে উঠে, পরে তার বিকট চিৎকারে আমরা ছাদে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। ওর কাছ থেকে জানা যায় কুচকুচে কালো আর নিকলিকে লম্বা একটা কিম্ভূত কিমাকার কিছু দেখে সে অজ্ঞান হয়ে যায়। তা ঠিক দুদিন পরে মারা যায় ওরই রুমে রিনা।
বলেন কি?
হ্যাঁ অফিসার, তার গলার বাম পাশে চাবিনার মতো একটা কাটা দাগ দেখতে পেয়েছিলাম। দেখেই মনে হবে যেন ঝোঁক কেটেছে। ভেবেছিলাম হয়তো নর্মাল কোনো সমস্যা, তাই আর পুলিশকে জানানোর প্রয়োজন বোধ করিনি। তার লাশটা আসার ফ্যামিলির কাছে হস্তান্তর করে দিই।
আচ্ছা, লাকি নামের মেয়েটার সাথে কি কথা বলতে পারি? গত জিনিসটা দেখেছে বললেন আপনি।
এই তো লাকি এখানেই আছে, আর আজ তো ওই জিনিসটাকে জয়াও দেখেছে, দেখার পরই সে অজ্ঞান হয়ে যায়।
ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলে নিচ্ছি, আর আপনারা প্লিজ দয়া করে উত্তেজিত হবেন না। আমি এক্ষুনি ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করে দিচ্ছি, পুরো হোস্টেল পুলিশ পাহারা থাকবে। আর আমাকে দয়া করে রিনার বাড়ির ঠিকানাটা দিন, সম্ভবত তার লাশটা কবর থেকে উত্তোলন করতে হবে। রিনা এবং সাবিনা দুজনের লাশই ময়নাতদন্তের জন্য পাঠাতে হবে। আপনাদের সবার কাছে আবারও একটাই অনুরোধ, আপনারা আর ভয় পাবেন না, আপনাদের নিরাপত্তার জন্যই তো আমরা আছি।
অনেক ধন্যবাদ অফিসার।
বন্ধুরা, ইত্যাদি শুনছিলাম আমরা আজকের কুয়াশার মূল কাহিনীর প্রথম পর্ব, ভয় একেবারে কাঁপাকাঁপি অবস্থা সবাই। দেখতে পাচ্ছি SMS এর মাধ্যমে এবং রাজীব সামিনের ফ্যান পেজ এবং ABC ফ্যান পেজে আমারও খুব কাঁপাকাঁপি অবস্থা, খুবই ভয়ের অবস্থা। যে এটা কাহিনীতে আজকে দেখছিলাম একটি মেয়েদের হোস্টেলে, প্রতি রাতে হানা দিচ্ছে এক মানে বিভৎস এক প্রাণী, নাকি আমি জানি না, আমরা কেউই জানি না, সে সবাইকে মেরে ফেলছে, রক্ত চুষি খাচ্ছে। কি একটা অদ্ভুত প্রাণী, কেন সে এত হিংস্র, কেন কোনো প্রতিহিংসা নিতে সে আসছে কি না, নিশ্চয় কোনো কাহিনী আছে, পেছনে কোনো রহস্য আছে, সেটা আমরা জানবো একটু একটু করে।
This track was downloaded from fusionbd.com.
আজ কিন্তু সেটা জানতে হলে আমাদের যেতে হবে পরের অংশে। তো ঠিক আছে, পরের অংশ শুনবো এখন, তারপরে আবার ফিরে আসছি। আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিই সেই ফাঁকে, যে কোনো মোবাইল থেকে 2221 আজ আমি আছি আপনার সঙ্গে কুয়াশায়, আর শুনছেন রেডিও FM 89.2 সঙ্গেই থাকবেন। তবুও সেদিন রাতে ভয়ে কারোর ঘুম হল না। পরের দিন সবাই সকাল হতে না হতে ব্যাগ গোছাতে আরম্ভ করল। এখানে আর কেউ থাকবে না, সবাই চলে যাবে যার যার ঠিকানা। কিন্তু বিপত্তি ঘটল 202 নম্বর রুমে। জয়া তার বাড়িতে ফিরতে পারেন না, তার বাড়ির সবাই ইন্ডিয়ায়, এই মুহূর্তে তার কাছে কোনো টাকাও নাই যে সে বাড়ি ফিরবে। তাই লাকি আর জ্যোৎস্না ঠিক করলো তারাও তাদের প্রাণপ্রিয় বান্ধবীকে ছেড়ে কোথাও যাবে না। ওদিকে এই অদ্ভুত ঘটনা দেখে বোরহান সাহেব খুবই ঘাবড়ে গেলেন। পুলিশ হয়ে ভূত তাড়াতে হলে তো খুব মুশকিল। কিছুক্ষণ আগে রিনা আর সাবিনার পোস্টমর্টমের রিপোর্ট তার হাতে এসে গেছে। এরপর দেখে অবাক না হয়ে পারলেন না বোরহান সাহেব, তাতে সারা শরীর বিষে আচ্ছা দিতে, ভয়ঙ্কর এক বিষ। এই বিষের সঙ্গে বিছার বিষের বিশেষ মিল পাওয়া গেছে। এই বিষটা পৃথিবীর কোনো প্রাণীর দেহে আছে কিনা সন্দেহ, কারণ এই বিষটা এতই মারাত্মক যে এটা কোনো প্রাণীর দেহে প্রবেশ করানোর 2-3 মিনিটের মধ্যে সে প্রাণীটা মারা যাবে। আর এই বিষ শরীর থেকে বের করার কোনো পদ্ধতি এখনো আবিষ্কার হয়নি। রক্তচোষা জীবটা যখন রক্তচোষে বের করে নিচ্ছিল, তখন তার শরীর থেকে দেহে প্রবেশ করতে থাকে সেই বিষ। বিষের তীব্র দাহনে ছটফট করে মারা যায় দুজন। যখন বোরহান সাহেব এই কথা ভাবছিলেন, এমন সময় তার মোবাইলটা বেজে উঠে।
স্যার, মুর্শিদকে পাওয়া যাচ্ছে না।
কি বলছো তুমি?
জি স্যার, ওকে আধা ঘন্টা ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হোস্টেলের আশেপাশে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। মনে হয় না ওকে আর পাওয়া যাবে,
সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, এখনই আসছি।
প্রহরাবেষ্টিত হোস্টেলটিতে এখন নেমে এসেছে রাতের কালো আধার। কয়েকজন ছাত্রী আর হোস্টেল সুপার ছাড়া সেখানে আর কেউ নেই। চারিদিকে শুনশান নীরবতা। 202 নম্বর রুমে জ্যোৎস্না, লাকি আর জয়া একটা বেডে একে অপরকে আঁকড়ে ধরে বসে আছে। বাইরে থেকে মাঝে মাঝে ভেসে আসছে কুক পাখির অশুভ করুণ ডাক। সে করুণ ডাকের আর্তনাদের মতো করে তাদের মনেও তীব্র ভয় বাসা বাঁধতে শুরু করেছে। ঠিক এমন সময় হঠাৎ করে খুলে যায় জানালার পান্না। তারপর সেই জানালার দিকে চোখ চলে যায় সবাই। তারা দেখল জানালার রড ধরে সে অভিশপ্ত কালো হাত, আর একটু পরে সে ভয়ানক মুখ। তাদের দেখা মাত্রই সেই মুখে ফুটে উঠত সে ভয়ঙ্কর হাসি। তিন বান্ধবী বুঝতে পারে না তাদের এখন কি করা উচিত। শীতল স্তব্ধ শরীর আর তীব্র হৃৎস্পন্দন নিয়ে মনে মনে সাহস সঞ্চয় করে তারা হুড়মুড় করে দরজার দিকে দৌড় দেয়। আর এরই মধ্যে জানালার রদ ভেঙে ফেলেছে সেই প্রাণীটা। এদিকে তিনজন মিলে সারা হোস্টেলময় দৌড়চ্ছে, গলাস্বর আটকে গেছে তাদের। তাদের পিছু নেয় সেই পাশবিক জীবটি। শেষমেশ তারা উপস্থিত হয় হোস্টেলের ছাদে। তারা মনে প্রাণে চিৎকার করেই যাচ্ছে, কিন্তু তাদের আশীর্বাদ কারোর শুনেই যাচ্ছে। ছাদে তো এসেই গেল, তো এবার কোথায় যাবে তারা? তার তো কোনো পথ খোলা নেই। এদিকে লোকটাও ছাদে পৌঁছে গেছে, এখন কি তাদেরও সেই করুণ দশা হবে? তাদেরও কি হবে ওদের বাকি বান্ধবীদের মতো নির্মম পরিণতি? আর কোনো কুল কিনারা করতে না পেরে জয়া লাভ দিয়েছে ছাদ থেকে। চোখটা অবাক হয়ে যায়, পিছনে প্রাণীটা ধরে ফেলেছে লাঠিকে। ঠিক সাবিনার মতো করে লাঠির কোমরে প্রচন্ড লাঠি মেরে মাটিতে ফেলে দেয়া হলো তাকে। আর ক্রমশ লম্বা হতে থাকা নাকটা দিয়ে লাকির গলার বাম পাশটা কামড়ে ধরলো লোকটা। লাকি তার সর্বোচ্চ শক্তি দিয়েও আটকাতে পারলো না তাকে। তারপর লোকটা চুষে নিতে থাকলো লাকির শরীরের সমস্ত রক্ত। এখনো নিথর হয়ে দাঁড়িয়ে আছে জ্যোৎস্না, নিজেকে যেন সমর্পিত করে দিচ্ছে সেও। এবার তো তারই পালা। লোকটা লাকিকে ছেড়ে এবার উঠে দাঁড়ায়। এতক্ষণের পরিশ্রম শেষে হাঁপাতে হাঁপাতে জ্যোৎস্নার সামনে এসে দাঁড়ায়। দুহাত বাড়িয়ে চেপে ধরে জ্যোৎস্নার জোয়াল। তারপর তার মুখ থেকে বেরিয়ে এলো পাশবিক এক আওয়াজ,
তোরা মানুষ না, তোরা ডাইনি। তোদের রক্ত আমার ভীষণ দরকার, ভীষণ দরকার। তোদের কাউকে আমি বাঁচতে দেব না, কাউকে না, কাউকে না।
তখনও দিব্যি হুশ নিয়ে আছে জ্যোৎস্না। তারপর পুলিশের হইচই শুনে লোকটা ছাদ থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। সেদিনই রাতে জ্যোৎস্নাকে তার ভাইয়ের বাসায় পাঠিয়ে দেওয়া হয় আর হোস্টেল সুপারকে সেখান থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়। বিরক্ত হয়ে যান বোরহান সাহেব।
এ যদি মানুষ হতো তাহলে খুঁজে বের করে ঠাস ঠাস করে দুইটা বুলেট ঢুকিয়ে দিতাম আর এনকাউন্টার বলে চালিয়ে দিতাম। যদি পশু হতো তবে তার কোনো জবাব দিতেই থাকতো না, টুকরো টুকরো করে ফেলতাম। কিন্তু এখন করে কি, কোথায় যাই? দুই দিন পর পর একজন একজন করে মানুষ মারা যাচ্ছে। আচ্ছা, হোস্টেলে অন্য মেয়েরা থাকতে শুধু 202 নম্বর রুমের মেয়েরাই কেন এই হামলার শিকার হচ্ছে? কি এমন রহস্য আছে 202 নম্বর রুমে? একে একে সবাই তো হত্যা করছে সে। তবে এবার তাহলে তো, ও মাই গড, ও তো জ্যোৎস্নার পালা। না, যেভাবে ওকে বাঁচাতে হবে, আমার ফোর্সের পাশাপাশি আমিও থাকবো তার। যেভাবেই হোক এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। কি হয়েছে আপন?
স্যার, হোস্টেল সুপার ম্যাডাম।
কি কি হয়েছে, কি হয়েছে ওনার?
যে হোটেলে ওনাকে রাখা হয়েছিল সেখান থেকে ওনার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি একই কাজে মারা গেছেন।
বলছো কি তুমি?
হ্যাঁ স্যার, সত্যিই বলছি।
আবার আরেকটা লাশ?
এই দুই দিনের মধ্যে হোস্টেল আরো একটা মেয়ের লাশ পাওয়া যায়। মৃত্যুর কারণ সেই একই। বোরহান সাহেব আর তার দলবল বেশ ভালোভাবে বুঝতে পারছিলেন যে এই কাজ কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। তাই এই রহস্যের সমাধান করাও তাদের একার পক্ষে সম্ভব না। আপনের পরিচিত একজন ব্যক্তি আছেন যিনি এইসব অলৌকিক আর ভৌতিক বিষয়ে অভিজ্ঞ। বোনান সাহেব সিদ্ধান্ত নেন যে সে তার কাছেই যাবে। ওদিকে পুলিশের কড়া প্রহরার মধ্য থেকেও ঘুম আসে না যোগমায়। একের পর এক প্রাণ প্রিয় বান্ধবীকে চোখের সামনে বলি হতে দেখে কে পারে নিশ্চিন্তে ঘুমোতে? রাতের আঁধারের ঘনত্ব যখন বাড়তে থাকে তখন ভীত মন নিয়ে ধীরে ধীরে চোখ বুজে আসে যোগমার। ঘুমের মধ্যেও তার মনে হয় কেউ যেন তার পাশে এসে দাঁড়িয়েছে। চমকে উঠে সে ফিরে তাকিয়ে দেখে হ্যাঁ সত্যি তাই, শ্যামলা বর্ণের রুক্ষ শুষ্ক মলিন চেহারার একটা ছেলে, একাশি চুল, গায়ে লম্বা সাদা শার্ট আর কালো প্যান্ট। লিখিয়ে ছেলেটা সারা গায়ে ময়লার প্রলে বিষণ্ন চোখে তাকিয়ে আছে যোৎস্নার দিকে। কম্পিত কণ্ঠে জানতে চায় যোৎস্না,
কে আপনি, এখানে কি করে এলেন?
আমার আসার জন্য কারো পারমিশন লাগে না। আজ পৃথিবীতে এমন কেউ নেই যে আমাকে আটকে রাখে। আমার কাছে প্রতিবন্ধকতা বলে কোনো শব্দ নাই, আর আমি আমার নাম অন্তর।
কিন্তু কিন্তু আমার কাছে কি চাই আপনার?
তুই ওই হোস্টেল থেকে কেন চলে এলি? আমি তো তোর কোনো ক্ষতি করতাম না। আমি যাদের ক্ষতি করেছি তারা সবাই আমার শত্রু, এখনো অনেক আছে। আমি তাদের প্রত্যেককে এক এক করে তিলে তিলে মেরে ফেলব। আমি ওদের সবাইকে হত্যা করব, তাদের রক্ত চুষে খাব, তাদেরকে আমি নির্মম ভাবে হত্যা করব। তুই যার ভয়ে হোস্টেল ছেড়েছিস আমি সেই লোক।
ওরা ওরা কি ক্ষতি করেছিল আপনার?
ওরা 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 মানুষ না, ওরা ডাইনি, ওরা ডাইনি। ওরা সবাই মিলে আমাকে চিবিয়ে খেয়েছে। ওরা ওরা আমাকে না থাক, তোকে বলে কি হবে, আমি চলে যাব। আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেলেই আমি চলে যাব।
প্রতিশোধ কিসের? কিসের প্রতিশোধ?
হ্যাঁ প্রতিশোধ, চরম প্রতিশোধ। শেষ করে দেবো আমি সবাই। দুই দিন পর পর আমি আমার শত্রুদের রক্ত খেয়ে তৃষ্ণা মেটাবো। তারপর তারপর তোরা হোস্টেলে ফিরে যেতে পারবি, আর কোনোদিন আমি সেই হোস্টেলে যাব না, কোনোদিন যাব না।
আপনি আপনি আরো মানুষ মেরে ফেলবেন? আরো মানুষ?
ভীত জোৎস্নার হাতে ধাক্কা খেয়ে টেবিলে রাখা জগটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তখনই সব কথা জানানো হয় বোরহান সাহেবকে। এই ঘটনার পর বোরহান সাহেবের সন্দেহ আরো কয়েক গুণ বেড়ে গেল। তিনি আর দেরি না করে পরদিন সকালে গিয়ে হাজির হন আধ্যাত্মিক ক্ষমতাধর সেই ব্যক্তির কাছে। তিনি সবকিছু শুনে বললেন,
এ কোনো জিনভূতের কাজ না বাবা। আমার যতদূর জ্ঞান আছে তাতে আমি হলফ করেই বলতে পারি।
বলেন কি তাহলে?
সেটা আমার জানা নেই। আমি বাবা ছোটখাটো মানুষ, কেউ হারিয়ে তারিয়ে গেলে বড় জোর সেই খবরটাই দিতে পারি, এর বেশি কিছু আমার জানা নেই।
কেউ হারিয়ে গেলে আপনি তার সন্ধান দিতে পারবেন? তাহলে বলুন তো আমার কনস্টেবল মোর্শেদ কোথায়?
মোর্শেদ কামাল তোহা, মকর রাশির জাতক, ভয়ঙ্কর এক জন্তুর কাছে এখন বন্দী হয়ে আছে সে। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার দেখতে পাচ্ছি। সুধার যন্ত্রণায় হাড্ডিসার হয়ে মৃত্যুর সাথে এখন সে পাঞ্জা লড়ছে। তোমরা এক্ষুনি যাও, বাঁচাও তাকে, নয়তো বড্ড দেরি হয়ে যাবে।
বেশি সময় নেই। ওই হোস্টেলের পেছনে, বাঁশ গাছের ঝোপের পেছনে একটা ধুতরা গাছ, তার পেছনেই মাকড়সার জালে ঢাকা একটা গর্ত, সেই গর্তের মধ্যে আছে সে। আর দেরি করো না, যাও যাও ছেলেটাকে বাঁচাও।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা এক্ষুনি যাচ্ছি।
পীর সাহেবের কথা অনুযায়ী বোরহান সাহেব সেই জায়গাটা তার দল বল নিয়ে ঘিরে ফেলল। দেরি না করে আঠালো জালে ঢাকা গর্তটা পরিষ্কার করে নিজেই ঢুকে গেলেন সেই গর্তে। গর্তের ভেতর খানিকটা ঢুকতেই পেয়ে গেলেন হাত পা বাঁধা মুর্শিদকে। মুর্শিদকে দ্রুত পাঠিয়ে দিলেন হাসপাতালে। এমন সময় তার চোখ পড়ে গর্তের এক দেয়ালে, সেখানে অনেকগুলো মেয়ের ছবি টানা। মেয়েগুলোকে চিনতে একটু অসুবিধা হলো না বোরহান সাহেবের। যারা মারা গেছে সেই প্রত্যেকের ছবি আছে এখানে, আর সেই প্রত্যেকটা ছবির ওপর রক্তের দাগ। শুধু চারটা ছবির ওপর এখনো দাগ পড়েনি। তার মধ্যে প্রথম ছবিটা হচ্ছে ওই হোস্টেলেরই আরেকটি মেয়ে তোফা, তার মানে এখন তার পাড়া, আগামী একদিনের মধ্যে তাকেও হত্যা করা হবে। হ্যাঁ, এবার তোফারই পাড়া, এক্ষুনি আবার যেতে হবে সেই হুজুরের কাছে। যদি আবার তিনি কোনো রাস্তা দেখাতে পারেন, বোরহান সাহেব ঠিক করলেন তোফাকে সাথে নিয়েই যাবেন তিনি সেই ক্ষমতাধর পিসারের কাছে।
আচ্ছা ধরুন, যদি বলি এবার আপনার মৃত্যুর পালা।
কি বলছেন অফিসার?
ইয়েস মিস তোফা, বলুন তো এই জিতটা আপনাদের উপর কেন প্রতিশোধ নিতে চায়?
প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কি বলছেন এসব?
হ্যাঁ প্রতিশোধ, আপনাদের কাউকে বাঁচতে দিবে না এই প্রাণীটা, কারণ আপনারা সবাই মিলে একসময় তার কোনো ক্ষতি করেছিলেন।
ক্ষতি? আমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না।
না পারাটাই স্বাভাবিক। আচ্ছা বলুন তো, আপনি অন্তর নামে কাউকে চিনতেন? রুক্ষ শুষ্ক চেহারা, শ্যামলা বরণ, লিকলিক লম্বা, এমন কাউকে চিনতেন আপনি?
অন্তর? অন্তর? কিন্তু অন্তরের সাথে কি সম্পর্ক
আছে? আছে মিস্তফা। কে অন্তর আমাদের খুলে বলুন, আর আপনাদের সবার সাথে ওর কিসের সম্পর্ক?
আজ থেকে প্রায় 7 বছর আগের কথা, আমরা সবাই বেগম রোজিনা ছাত্রীনিবাসে কেবল সিট পেয়েছিলাম। একদিন দেখলাম একটা মেয়ে আসলো আমাদের হোস্টেলে, পেছনে তার ব্রিফকেস সহ মালামাল হাতে একটা লিকলিকে ছেলে। আপনি যেরকম বর্ণনা দিলেন ঠিক তেমন, কিন্তু মেয়েটা ছিল খুব সুন্দরী, দেখলে যে কারোর মনে হবে অনেক বড় লোকের। তার পাশে ছেলেটাকে যেন কি আর বলবো, 202 নম্বর রুমে জ্যোৎস্না দেশি ওটাতেও ছিল। মেয়েটার নাম ছিল রীতা। নতুন বান্ধবী পেয়ে আমরা তো মহা খুশি। একসময় আমাদের সবার সাথে ওর খুব ভালো সম্পর্ক হয়ে গেল, আর সেই ছেলেটাকে দেখতাম প্রায় হোস্টেলে আসত, আর ওকে দেখেই চলে যেত। এভাবে গড়িয়ে যায় 2-3 মাস, তাই আমাদের সবার বাবা মা আমাদেরকে দেখতে আসতো, কিন্তু রীতার কাছে কেউ আসতো না, শুধু আসতো ওই ছেলেটা। আমরা সবাই মিলে একদিন চেপে ধরলাম রীতা। লাকি আর জয়া ওকে একের পর এক প্রশ্ন করতে থাকে,
এই রীতা ছেলেটা কে রে?
কেন, কোনো সমস্যা?
না কোনো সমস্যা না, প্রায় সময় তোকে দেখতে আসতো তাই। উনি কি তোর ভাই নাকি? কেন জিজ্ঞেস করছিস? প্রেম করবি নাকি? খবর ডাল ওদিকে তাকাবি না, ওটা আমার।
মানে?
মানে হচ্ছে ইটস নেম ইজ অন্তর অ্যান্ড হি ইজ মাই বয়ফ্রেন্ড।
বয়ফ্রেন্ড? এরকম একটা স্মার্ট মেয়ের বয়ফ্রেন্ড? এইরকম আমাদের নিজেদের ভেতরও ঘেন্না এসে গেল, কিন্তু ও যদি কিছু মনে করে এই কথা ভেবে কিছুই বলিনি। পরে শুনেছিলাম অনেক ছোটবেলায় রীতার বাবা মা মারা যায়, ক্লাস 9-এ থাকতেই ওর ভাইরা ওকে বিয়ে দিয়ে দিতে চেয়েছিল। ওর খরচ চালানোর মতো আর্থিক অবস্থা তাদের ছিল না। এমন সময় একদিন রীতার সাথে অন্তরের পরিচয় হয়।
ওরা একই গ্রামে থাকত, অন্তর রিটার থেকে একটা সুপুরে পড়ত। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক সেই তখন থেকে, কিন্তু রিটার বিয়ের কথা শুনলেই অন্তরের মন কেমন বিষিয়ে উঠত। অন্তরের একার হাত খরচের টাকা দিয়ে ও রিতার পড়া খরচও চালাত। সুখের ভেলায় ভেসে বাড়ানো অন্তর আর রিতার জীবন বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল। পরের দিকে অন্তর বাবা মায়ের কাছে মিথ্যা কথা বলেও টাকা নিতে শুরু করে। রিতার জন্য সে জীবনে প্রথম মিথ্যা বলে। তাদের এত ঘনিষ্ঠভাবে মেলামেশাটাকে পাড়ার কেউ খারাপ চোখেও দেখত না, শুধুমাত্র অন্তরের কারণে। আর বাবা মায়ের তো ছিল অন্তরের উপর অগাধ বিশ্বাস। তার নিজের খরচের সব টাকা, এমনকি টিফিনের টাকাটাও না আছে রিতার জন্য রেখে দিত। সেই টাকা দিয়ে রিতাকে সাজগোজের জিনিস, নতুন চুড়ি, কানের দুল এসব কিনে দিত। রিতার শখের জিনিসের কোনো অভাবই ছিল না কোনো দিন। অন্তরের বাবা মা ওকে যেভাবে চালাতে চাইত, অন্তর চাইত রিতাকে সেভাবে চালাতে। অন্তরের এসএসসি পরীক্ষার পর অন্তরের হঠাৎ অনুশোচনা হয়। সে ভাবে বাবা মার এত কষ্টে উপার্জিত টাকা পরের মেয়েকে দিয়ে দেওয়া ঠিক হচ্ছে না। তখন থেকে সে নিজের পড়া বাদ দিয়ে টাকা উপার্জনের পথে নামে। রিতাকে প্রাইভেট কলেজে ভর্তি করে, দামি দামি টিচারের কাছে পাঠায়। রিতা অনেক ভালো রেজাল্ট করতে থাকে। কিন্তু অন্তরের বাবা একদিন সব জেনে যায়। ছেলেকে নিয়ে দেখা স্বপ্ন যখন ভেঙে ছেড়ে শেষ হয়ে যেতে দেখে, তখন সে আঘাত তিনি সহ্য করতে পারেননি। অন্তরের বাবা চোখ করে মারা যান। তখন থেকে পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে অন্তরের ঘাড়ে। সেই সাথে রিতার পড়াশোনা সব পূরণ তো আছেই। রিতার ইন্টার পরীক্ষা শেষের পর রিতাকে আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি করে, আমাদের হোস্টেলেই নিয়ে আসে। নিজেও শহরেই একটা কাজ জুটিয়ে ফেলে, কিছু টাকা বাড়িতে পাঠায়, বাকি টাকার খুব সামান্য অংশ রেখে বাকি টাকা রিতাকে দিয়ে দিত। হোস্টেলের সব মেয়ের থেকে রিতা সব থেকে দামি আর সুন্দর কাপড় চোপড় পরত। সে সবই ছিল অন্তরের কেনা। সে মনের মতো করে রিতাকে সাজিয়ে রাখত। দিন রাত কাজ করতে করতে হিমশিম খেলেও রিতাকে কিচ্ছু বুঝতে দিত। আর আমরা রিতার বান্ধবীরা ওদের এই সম্পর্কটাকে কিছুতেই মেনে নিতে পারতাম না। এরকম একটা মেয়ের সাথে ওই চালাক ছেলেটাকে কোনোভাবে মানায়? আমার প্রায় ওকে খোঁচা দিচ্ছে।
কিরে রিতা, তোর চিকনার খবর কি?
ওর আবার কি খবর? কাজে গেছে হয়তো।
কিসের কাজ?
এমন ভাবে বলছিস যেন কত বড় অফিসার।
দেখ রিতা, তোকে আমরা অনেক ভালোবাসি আর তোর ভালোই চাই। জানি কথাগুলো তোর শুনতে হয়তো খারাপ লাগবে, তবুও না বলে পারছি না। তোর হয়তো ভুল দূরিয়ে দেবার মতো কেউ নেই, তাই তুই এতদিনও বুঝে উঠতে পারিসনি। অন্তর কোনো দিক দিয়েই তোর যোগ্য না। ওর তোকে লেখাপড়া করানোর একটাই কারণ, সে তোর নামে বিনিয়োগ করেছে। পড়া শেষ করে চাকরি করে যাতে তুই ওকে চালাতে পারিস আর ও পায়ের উপর পা তুলে খেতে পারে। আর তোর মতো সুন্দরী মেয়ে তো হাজার তপস্যা করলে ওর কপালে জুটবে না, ও তোকে ঠকাবে। দেখিস, মিলিয়ে নিস আমার কথা।
প্লিজ স্টপ ইট, এসব কি বলছিস তোরা?
তুই রেগে যাচ্ছিস কেন?
নাকি তো ঠিক কথাই বলছিস।
রাগ করবো না কেন? তোদের এই কথাগুলো শুনতে আমার একদম ভালো লাগছে না। আশা করি তোরা বুঝতে পারছিস। তোকে সৎ পরামর্শ দিচ্ছি, আর তুই চাইলে এই বিষয়ে অন্য কারোর মতামত নিয়ে দেখতে পারিস। তোর যে স্ট্যাটাস, তাতে তোর স্বামী হিসেবে ওই জিও ছেলেটাকে একদিন না একদিন তোর বিরক্ত লাগবে। তখন তোর আর কিচ্ছু করার থাকবে না। তুই বল, তোর সমাজে ওই ছেলেটাকে নিজের স্বামী হিসেবে কোনোদিন পরিচয় করিয়ে দিতে পারবি? আর তোর নিজের খরচটা তুই টিউশনি করে নিজেই চালাতে পারিস। ওর কাছে হাত পাতার কি দরকার? কি দরকার টাকার বিনিময়ে ওর কাছে বিক্রি হয়ে যাবার? কি দরকার?
রিতা, লাকির কথাগুলো তুই ভালোভাবে একবার চিন্তা করে দেখিস প্লিজ। আমার মনে হয় তোরা যা বলছিস তাই ঠিক। আমি আর অন্তরের কাছ থেকে টাকা নিতে পারবো না, আমাকে একটা টিউশনই করতে হবে।
হ্যাঁ, আর সেই সাথে কোনো ধনাঢ্য পরিবারের উচ্চ শিক্ষিত হ্যান্ডসাম একটা ছেলে।
বন্ধুরা, আমি জানি আজকের ঘটনা যেমন ভয়ঙ্কর তেমনি রহস্যময়, খুবই ইন্টারেস্টিং। সেরকম একটা জায়গায় শেষ করছি না, সেরকম একটা জায়গায় এসে থেমে গেছি। তো ছোট্ট একটা বিরতি নেবো, অর্থাৎ রাত একটার বিরতি, তারপরে ফিরে এসে আমি আর কথা বলবো না, সোজা চলে যাবো পরের পরের পর্বে। তো ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আর আমার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যেখানে আমাকে SMS পাঠাতে হবে, 2221। সঙ্গেই থাকবেন আজ শর্মিন আছে কুয়াশায় আপনার সঙ্গে, আর সোশ্যাল মিডিয়া রেডিও FM 89.2।
তোদের মন মতোই তো সব হয়েছে, কিন্তু এখন অন্তকে কিভাবে ম্যানেজ করব? আসলে এটাই হচ্ছে মেইন সমস্যা, কিন্তু তুই কোনো চিন্তা করিস না, একটা না একটা উপায় আমি বের করেই ফেলবো। খুবই ভালো হয়েছে রীতা, কিন্তু তোমার তো ওই ছোট লোকের ছেলেটাকে এত ভয় পাবার কিছু নেই।
কিন্তু ম্যাডাম, ও আমাকে ছোটবেলা থেকেই
বলবো কামে, এই দুনিয়ায় মানবতা সরলতা বলে এখন আর কোনো শব্দ নেই। যে ছিনিয়ে নিয়ে খেলতে পারে সেই জেতে, যে টাকাগুলো তোমার পিছনে খরচ করেছিল সেগুলোকে ফেরত দিয়ে দাও। আর ফেরত দিবা কেন, এসব কত হয় পৃথিবীতে।
আমার নতুন বয়ফ্রেন্ড হাসান অবশ্য বলেছে ও সব টাকা ফেরত দিয়ে দিবে।
ব্যাস, তাহলে আর চিন্তা কিসের, অনেক রাত হয়েছে, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো।
পরদিনই সকালে আমাদের বুদ্ধিতে রীতা অন্তকে সবকিছু জানিয়ে একটা চিঠি লেখে। রীতা অন্তকে বেশি দোষারোপ করে, অন্তকে স্বার্থপর, ছোট লোক, নানা রকম গালিগালাজ করে শুধুমাত্র আমাদের কথাতে। সবশেষে হাসানের দেওয়া 5 লাখ টাকার একটা চেক পাঠিয়ে দেয় অন্তকে। অন্তর সেই টাকা নেয় না, ফিরিয়ে দেয় সেই চেকটা। তবে সে রীতাকে আশ্বস্ত করে যে সে কোনো দিন রীতার জীবনে বাধা হয়ে দাঁড়াবে না, সে রীতার আজীবনই ভালো চাইবে। তবে রীতাও অবশ্যই যেন ভালো থাকে, সুখে থাকে। কিন্তু রীতা যদি কখনো দুঃখ পায় তবে অন্তর কাউকে ছেড়ে দেবে না বলে হুমকি দেয়। কিন্তু সত্যি অন্তর রীতার জীবন থেকে একেবারে চলে যায়। সেদিনের পর থেকে অন্তর আর কোনো দিন রীতার সামনে এসে দাঁড়ায়নি। কিন্তু বিয়ের পর হাসানের মন বদলে যায়। বিয়ের কিছুদিন পর থেকেই মাতার লম্পট হাসান রীতাকে নির্যাতন করতে শুরু করে। এদিকে হাসানের বাবা মাও রীতার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড জানতে পেরে ওর উপর অত্যাচার শুরু করে। চারিদিকের এত অত্যাচার নির্যাতনে রীতা হাঁপিয়ে উঠেছিল, তবু মুখ বুঝে মেনে নিয়েছিল সব কিছু। কিন্তু তার কপালে সেটুকুও টিকল না, সবাই মিলে ওকে বের করে দিল ওর স্বপ্নের সংসার থেকে। ওর স্বপ্নের সংসার, ওর ওই স্বপ্ন তো দেখেছিলাম আমরা, ওর বান্ধবীরা, তাই তো? সব দোষ তো আমাদেরই, রীতার সাজানো সুন্দর জীবনটাকে আমরা আমাদের বুদ্ধিতে টেনে রাস্তায় নামিয়ে নিয়ে আসলাম। রীতার জায়গা হলো সেই আগের বেগম রোজিনা ছাত্রীনিবাসে। হোস্টেলে আসার পর রীতা একদিন অন্তরকে ডেকে পাঠায়। এতদিন পর অন্তরের দেখা পায় বেগম রোজিনা ছাত্রীনিবাসে। আমি যা করেছি সব ভুল করেছি, প্লিজ আমাকে মাফ করে দাও।
ভুল? আমি তো জানতাম এটা হবেই, ভেবেছিলাম আত্মহত্যা করব, কিন্তু তোমার সুখ দেখার লোক সামলাতে পারে। কিন্তু দেখো নিয়তির পরিহাস, দেখো তোমার সুখ দেখার সৌভাগ্য আমার হলো না।
আমাকে ক্ষমা করে দাও অন্তর।
ক্ষমা? ক্ষমা? ক্ষমা দিয়ে কি হবে? ক্ষমা করলে তুমি কি পারবে আমার সেই হারিয়ে যাওয়া সুন্দর দিনগুলো ফিরিয়ে দিতে, আমার স্বপ্নগুলোকে ফিরিয়ে দিতে, আমার উজ্জ্বল ভবিষ্যৎকে ফিরিয়ে দিতে? যা আমি তোমাকে দিয়েছিলাম? পারবে, পারবে আমার বাবাকে ফিরিয়ে দিতে? বলো বলো। আমি তোমাকে বলেছিলাম, বারবার বলেছিলাম সুখে থাকতে, তা না হলে আমি সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। বলিনি? বলো বলো, আমি বলিনি? তোমার মতো বেইমান মেয়েকে আমি কোনো দিনই গ্রহণ করব না, আর তোমাকে আমি দুঃখীও দেখতে পারবো না। তোমার দুঃখ আমি সইতে পারি না রিতা, তোমার দুঃখ আমি সইতে পারবো না রিতা, পারবো না আমি।
অন্তর পকেট থেকে ছুরি বের করে রিতার পেটে একভাবে আঘাত করতে থাকে। সেটা কিছু বুঝে ওঠার আগে, বুঝে উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায়, রিতা এলিয়ে পড়ে অন্তরের পায়ের কাছে। রিতার গলা দিয়ে একটুও আওয়াজ বের হয়নি। রিতা নিঃশেষ হয়ে যাওয়ার পর প্যান্টের আরেক পকেট থেকে এক বোতল বিষ বের করে নেয় অন্তর। ঢক ঢক করে গিলে ফেলে সবটুকু। শেষ হয়ে যায় রিতা অন্তরের প্রেমের গল্প, প্রতারণার গল্প। সাথে সাথে ওদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ওদেরকে আর বাঁচানো যায় না। রিতার লাশ রিতার ভাইদের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু কিন্তু অন্তরের লাশটা আর খুঁজেই পাওয়া যায়নি, কোথায় যেন উধাও হয়ে যায়। সবকিছু শোনার পর বোরহান সাহেব তোফাকে নিয়ে বেরিয়ে পড়েন। তোফাকে বাঁচানোর জন্য আরো কড়া প্রহরার ব্যবস্থা করলেন। নিজে দিন রাত 24 ঘন্টা তোফার সামনে বসে থাকে, কিন্তু সবকিছু শোনার পর পীর সাহেব পড়ে গেলেন ভীষণ চিন্তায়। কিছুতেই হিসাব মিলছে না তার, কোনো একটা ভুল হয়েছে, খুব বড় কোনো ভুল হয়েছে, আর সেটা তার হাত দিয়ে। কিন্তু কি করবেন এখন তিনি? তার একটা ভুলের জন্য এতগুলো মানুষের জীবন গেল। তাকে এখনই জানানো উচিত পুলিশকে সবকিছু। তার একটা স্বীকারোক্তি হয়তো বা বাকিদের বাঁচিয়ে দেবে, কিন্তু তার জীবন যে অনিশ্চয়তার আধারে ছেয়ে যাবে। তিনি মুখ বুঝে থাকলে কারোর পক্ষেই রহস্য সমাধান করা সম্ভব হবে না। কিন্তু কি করবেন তিনি এখন? কি সেই রহস্য? এই রহস্যের কি আদৌ কোনো উত্তর আছে? শেষমেশ বিশাল ডেকে পাঠান বোরহান সাহেবকে। তারপর বোরহান সাহেবকে নিয়ে তিনি ভেতরে একটা ঘরে যান। এখানে বোরহান সাহেব কোনো দিনই আসেন না। ভেতরে এরকম একটা ঘর থাকতে পারে সেটা তার কখনো মাথাতেই আসে না। ঘরটা অনেকটা গবেষণাগারের মতো, কিন্তু এখানে ভীষণ বোটকা একটা গন্ধ, আর ঘরটিতে অসংখ্য শিশি বোতলে অসংখ্য জীবজন্তু কীটপতঙ্গ রাখা, মশা মাছি থেকে বাঘ ভাল্লুক সবই আছে এখানে। কেমন যেন গাগুলি আসে বোরহান সাহেবের। ঘরটার শেষ মাথায় একটা টেবিল ঘিরে কয়েকটা চেয়ার পাতা আছে। পিসার বোরহান সাহেবকে নিয়ে সেখানে সে চেয়ারে বসালে। তারপর মুখ কাঁচু মাচু করে বলতে শুরু করে,
বাবাজি এরা আমি কি করলাম? আমার যে অনেক বড় ভুল হয়ে গেছে, জানলা ইয়ামাহুদ তুমি আমার মাফ করে দাও।
কি হয়েছে, আপনি এমন করছেন কেন?
তুমি জানো না বাবাজি আমি কত বড় অপরাধ করে ফেলেছি, কিন্তু এমন কিছু করার উদ্দেশ্য আমার ছিল না, এই সব আমার অজান্তেই হয়েছে। আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এই ঘরটা দেখে অবশ্যই বুঝতে পারছো আমার জন্তু জানোয়ারের বিষয়ে খুব আগ্রহ আছে, আমি এগুলোকে নিয়ে নানা রকম গবেষণা করি। হঠাৎ আমার একদিন মনে হয় যদি কোনো এক জন্তুর প্রাণের প্রতিস্থাপন করে যদি কোনো মৃত মানুষকে জীবিত করতে পারতাম, যেই ভাবা সেই কাজ। আমার এক লোককে বলি হাসপাতাল থেকে একটা লাশ সরিয়ে আনতে, যেভাবেই হোক সে হাসপাতাল থেকে অজান্তে একটা বিষ খাওয়া লাশ নিয়ে আসে। আমি তখন বুঝিনি যে ওটা বিষ খাওয়া লাশ। আমার এই পরীক্ষাটি বিষ খাওয়া লাশ দিয়ে বলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা ছিল, আর সেই ভয়টাই সত্যি হয়েছে।
ওই লাশটা কার ছিল বলুন?
ওই ছেলেটা অন্তরের।
আর আপনার সেই পরীক্ষা কি সফল হয়?
জি বাবাজি, চোখের রক্ত, বিছার বিষ, হাতির হৃৎপিণ্ড আর মগজ, এসবের সমন্বয়ে
আমার পরীক্ষাতে সফল হয়, আমি তাকে জীবন দান করতে সক্ষম হই। কিন্তু তাকে বসে রাখার জন্য একটা ইঞ্জেকশন পুশ করার দরকার ছিল। ইঞ্জেকশনটা তখন আমি তৈরি করে শেষ করতে পারিনি। দুই দিন পর তাকে ইঞ্জেকশনটা পুশ করতে এসে বেশি প্রাণীটা পালিয়ে গেছে। আমি ভয় পেয়ে যাই, ভাবি ওই ঘরে বা আশেপাশে কোথাও লুকিয়ে আছে, যে কোনো মুহূর্তেই সে আমাকে আক্রমণ করে ফেলবে। সেই ভয়ে আমি ততই এমন একটা বিষ তৈরি করি যেটা দিয়ে ওই প্রাণীটাকে মেরে ফেলা সম্ভব।
আপনি কত বড় অন্যায় করেছেন আপনি জানেন? খোদার সৃষ্টির উপর মাতব্বরি করেছেন, এর বিচার তো সে করবেই। তার আগে আমিও শাস্তি দেবো আপনাকে।
আমাকে মাফ করে দাও বাবাজি, আমাকে মাফ করে দাও।
আমি এই মুহূর্তে আপনাকে অ্যারেস্ট করছি, তার আগে ওই ইঞ্জেকশনটা আমাকে দিন, আমাকে এক্ষুনি যেতে হবে, নাহলে তোফাকেও তো বাঁচানো যাবে না।
বোরহান সাহেব দ্রুত তোফার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে তোফাকে সব কিছু খুলে বললেন। তারপর তিনি একটি মাস্টার প্ল্যান নিলেন, এমন ব্যবস্থা নিলেন যাতে ওই প্রাণীটি কোনোভাবেই টের না পায়। এই সব কিছু শুনে খুবই অবাক হয়ে যায়।
কি বলছেন অফিসার, অন্তর সবাইকে ফোন করেছে, এটা কিভাবে সম্ভব?
এবার তো আপনার পালা মিস তোফা, ওই জিপটার নেক্সট টার্গেট আপনি। আজ রাতে আপনার উপর হামলা করা হবে।
তাহলে এখন আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আহা, না বুঝলে তো চলবে না। এবার আপনার জীবন আপনার নিজেকেই বাঁচাতে হবে। সে যখন আপনাকে অ্যাটাক করতে আসবে তখন আপনি এই ইঞ্জেকশনটা ওকে পুশ করে দেবেন, পারবেন তো মিস তোফা? আপনাকে যে পারতেই হবে।
সেই তখন থেকে তোফা তার জীবনের সমস্ত হিসাব গুটিয়ে নিয়েছে। এখন জীবনের কাছে সে আর কোনোভাবেই দায়ী না, মরলেও সমস্যা নেই। তার বিশ্বাস তাকে আজ মরতেই হবে, কেউ তার এই মৃত্যু আটকাতে পারবে না। কিন্তু তার হাতেই মরতে হবে আজ সেই প্রাণীটাকে। তোফা কি পারবে? ঘরের সব জানালা দরজা খুলে অপেক্ষা করতে থাকে সে। এভাবে কি করে কেউ নিজের মৃত্যুর অপেক্ষা করে? কে মরবে আজ, কেই বা বাঁচবে? অবশেষে দেখা মেলে অন্তরে। নির্লিপ্ত তোফা বলে ওঠে,
তুমি এসেছো অন্তর? আমি জানি, আমি জানি আমি তোমাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছি, কিন্তু তুমি আমাদের যে ক্ষতি করেছ।
তোফাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ঝাঁপিয়ে পড়ে অন্তর। তার তোফা অন্তরকে ঠেকানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। সে কোনোভাবে অন্তরের সুরটা নিজের শরীরে লাগাতে দিচ্ছে না। দুজনের শ্বাস প্রশ্বাসে ভারী হয়ে উঠেছে রাতের পৃথিবী, ভয়ঙ্কর যুদ্ধে মেতে উঠেছে দুজন। কে জিতবে এই কঠিন যুদ্ধে? একসময় সব নিস্তেজ হয়ে পড়ে। অন্তর বা তোফা কারোরই কোনো সাড়া পাওয়া যায় না। তবে কি অন্তর তোফাকে হত্যা করে আবার পালিয়ে গেল? বোরহান সাহেব ঘরে এসে ঢুকে তারপর যা দেখে তাকে তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। অনর হয়ে পড়ে আছে তোফা, আর তার উপর সে ভয়ানক প্রাণীটা। তোফা এক দৃষ্টি সিলিংয়ের দিকে, তাকেও মনে হয় আর বাঁচানো গেল। হতবাক বোরহান সাহেব তার কাটিয়ে ট্রেনের সঙ্গে হঠাৎ দৃষ্টি নেমে ওঠে। এক লাফে বিছানা থেকে নেমে চিৎকার করে বলে,
আমি পেরেছি, আমি পেরেছি, আমি মরে যাইনি, আমি বেঁচে আছি, আমি পেরেছি, আমি পেরেছি ওই জানোয়ারটাকে মেরে ফেলতে, আমি পেরেছি, আমি পেরেছি।
বোরহান সাহেবের চোখ হঠাৎ চলে যায় তোফার পায়ের কাছে। তার পায়ের রগের কাছটাতে জন্তুটা তার সুরগুলি দিয়ে একভাবে টেনে নিয়ে যাচ্ছে রক্ত। এক ঝটকায় তোফাকে টেনে সরিয়ে নিতে এগিয়ে পড়ে সে। না, তোফাকে বাঁচাতে পারলেন না পুলিশ ইন্সপেক্টর বোরহান সাহেব।
বন্ধুরা, শেষ হয়ে গেল আজকে কুয়াশার কাহিনী। এবং আজকে কুয়াশার কাহিনী, কুয়াশা টিমের কোনো স্ক্রিপ্ট রাইটার লিখিনি, আমার টিম মেম্বার্সটাকেও লিখিনি, এটা লিখেছেন আমাদের লিসনারদের একজন, যারা কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ স্ক্রিপ্ট রাইটিং এর কম্পিটিশন চলছে যে কুয়াশা কুয়াশাতে, সেই সেই কম্পিটিশনে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন রিজওয়ানুল হক। রিজওয়ানুল হকের লেখা কিন্তু আমরা আগেও কয়েকবার প্রচার করেছিলাম, তখন তিনি কম্পিটিশনে অংশগ্রহণ করেননি, এবার অংশগ্রহণ করে তিনি বিজয়ী হয়েছেন। আমরা, আপনাদের মনে আছে বোধ হয়, সুলতান সাহেব বা সুলতান ভাই, সরি সুলতান সাহেব না, সুলতান ভাইয়ের দুটো কাহিনী আমরা সব প্রচার করেছিলাম। যদি শেষটাতে তিনি একটু গুবলেট করেছেন, তখন আমার রিজওয়ানুল হকের সাথে কথা হয়নি আর, তাকে আমাদের প্রশ্ন ছিল যে আপনি খুব খাপছেন ভাবে শেষ করছেন, গত মাঝখানে একটি গল্প পাঠিয়েছেন, শেষটা একটু ইনকমপ্লিট হয়ে গেছে, যার ফলে আমাকে প্রচুর কথা বলতে হয়েছে, প্রচুর প্রশ্নের উত্তর দিতে হয়েছিল, অনেক কথা বলতে হয়েছিল আমাকে যে শেষটা কেন এমন হয়েছিল। যাই হোক, সেটা গেছে গেছে, কিন্তু এবার এটা খুব সিনেম্যাটিক। অনেক ধন্যবাদ আপনাকে রিজওয়ানুল হক। আমার মনে হচ্ছিল যে আমি এটা রেডিওতে, আমি একটা সিনেমা দেখছি, যখন চলছিল আজকে কুয়াশা, তখন আমার মনে হচ্ছিল আমি একটা ভীষণ ভয়ের একটা ছবি দেখছি রেডিওতে। অনেক ধন্যবাদ রিজওয়ানুল হক। এবং বাকিদের জানিয়ে দিচ্ছি, আমরা আমাদের দুজন বিজয়ী পেয়েছি এই পর্যন্ত, অনেক স্ক্রিপ্ট এসেছে, তো দুঃখের সঙ্গে জানাচ্ছি সব স্ক্রিপ্ট তো আর যেটা বলো মান সম্পন্ন হয়নি বা বাছাই করে পুরস্কার দেওয়ার মতন হয়নি। কিছু কিছু নিয়ম ছিল যেগুলো অনেকে ফলো করতে পারেনি। বলেছিলাম যে 16 ফন্টে পাঠাতে হবে, মিনিমাম 30 পাতা হতে হবে, 30 থেকে 30 এর উপরে হতে হবে। আর এরকম আজকে নিশ্চয়ই কাহিনীটা শুনে বুঝতে পেরেছেন, কিছু কিছু ছোটখাটো ভুল থাকলে সেটা হয়তো আমরা কিছুটা হয়তো আমরা কারেকশন করে নেবো। যেরকম রিজওয়ানুল হক যেটা পাঠিয়েছেন, খুবই সামান্য আমরা কারেকশন করেছি, খুবই সামান্য, ছোটখাটো, সেরকম উল্লেখযোগ্য কোনো কিছু নয়। সেই ক্ষেত্রে ওরকম যদি উল্লেখযোগ্য কিছু থাকে যেটা পুরোটাই হয়তো আমাদেরকে কারেকশন করতে, সেই ক্ষেত্রে সেটা সিলেক্টেড হবে না, সেই স্ক্রিপ্টগুলো সিলেক্টেড হবে না। এবার আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি আমাদেরকে কোথায় পাঠাতে হবে। প্রথমে তো বলে দিলাম যে কিভাবে কি করে পাঠাতে হবে, স্ক্রিপ্ট লেখার নিয়ম কি সেটা বলে দিয়েছি। এখন কোথায় পাঠাবেন, দুভাবে পাঠানো যেতে পারে। একটা ইমেল আইডি আছে, আপনি সেখানে পাঠাতে পারেন। ইমেল আইডির ঠিকানাটা জানিয়ে দিচ্ছি আমি, kuasha_fm8920@gmail.com, kuasha_fm8920@gmail.com, এই ঠিকানায় ইমেল করে পাঠাতে পারেন। আর এবিসির ঠিকানা আছে, সেখানে আপনি পৌঁছে দিতে পারেন অথবা মেল করে পাঠিয়ে দিতে পারেন। আমি ঠিকানা জানিয়ে দিচ্ছি, ঢাকা ট্রেড সেন্টার, এবিসি রেডিও, 2nd floor, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। আর এবারে জানিয়ে দিচ্ছি আজকের কাহিনীটির নাম ছিল ভুল, লিখে পাঠিয়েছেন, স্ক্রিপ্টটি লিখেছেন মোহাম্মদ রিজওয়ানুল হক, নাট্যাংশ বা অভিনয়াংশ পরিচালনা করেছেন শেগুফতা আবিদ শাড়ি, আর সাউন্ডে ছিলেন খালিদ। আর যারা অভিনয় করেছেন চরিত্রগুলোর নাম, বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন, তাদের নাম আমি জানিয়ে দিচ্ছি, কাফি, কুমকুম, শাড়ি, জাহিদ, খালিদ, নাদিরা, সাফরিন, সিফাত, কাঞ্চন, না কাঞ্চন করেনি, মিলু, মৌ, লাবিদ, আর জাহিদের নাম বলা হচ্ছে, হ্যাঁ, এই এরা অভিনয় করেছে আজকের এই কুয়াশার অভিনয় নাটকের অংশে। আর প্রচুর SMS আছে, প্রচুর, অনেকে প্রচন্ড ভয় পেয়েছেন আজকে, কেউ বাথরুমে যেতে পারছে না, কেউ পানি খেতে যেতে পারছে না, কেউ পাশ ফিরতে পারছে না, কেউ চাদর মুড়ি দিয়ে আছে, কেউ কাঁথা মুড়ি দিয়ে আছে, কেউ কথা বলতে পারছে না, কেউ একই জায়গায় একইভাবে বসে আছে, কোনো মুভমেন্ট নেই। তো যেভাবে আছেন এখন রিল্যাক্স হতে পারেন, অসুবিধা নেই, ভয়ের কোনো কারণ নেই। একবার চিন্তা করুন, দেখুন এত রাতে আমাকে বাড়ি ফিরতে হবে, আমাকে একা একা গাড়ি থেকে নেমে লিফটে করে বাড়ি পর্যন্ত যেতে হবে, তারপরে বেল বাজাতে হবে, কেউ দরজা না খুলে চাবি দিয়ে খুলে আমাকে একা একা ঘরে ঢুকতে হবে, আমার আমার কথা একটু ভেবে অত একটু ভয় কম পান। তো ঠিক আছে, আমি SMS গুলো পড়ছি এই পর্যন্ত যারা লিখেছেন। একজন লিখে পাঠিয়েছেন আমাকে খুব দুঃখ করে, যে আপনি আমার SMS কেন পড়ছেন না। আমি SMS যদি পড়ি তো সেই গল্প কি করে শোনাবো তাহলে, তাই না? SMS এর পড়ার তো নিয়ম আছে কুয়াশায়, শুরুর দিকে পড়ি আবার একেবারে শেষের দিকে পড়ি, তো সেই পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে। মাসুম লিখেছেন, আমি শেষ থেকে পড়ছি, এই মুহূর্তে যিনি পাঠিয়েছেন সেখান থেকে আমি পড়ছি। মাসুম নরসিংদীর শিবপুর থেকে লিখেছেন, আপু কুয়াশার প্রায় গল্প আমি শুনি, কিন্তু আজকের মতো এত ভালো গল্প শুনিনি, থ্যাংকস আপু। আচ্ছা, এই ধন্যবাদটা এখন সরাসরি চলে যাচ্ছে আমাদের আজকের বিজেতা বা বিজয়ী আজকের বিজয়ী রিজওয়ানুল হকের কাছে। আচ্ছা, আমি রিজওয়ানুল হক আপনাকে বলছি, এবং আমাদের গতবারে যে বিজয়ী ছিলেন 2-3 সপ্তাহ আগের, আরো একজন বিজয়ীর সঙ্গে 3 জনের পুরস্কার একসঙ্গে দেওয়া, এবং আপনাদেরকে কুয়াশায় আমন্ত্রণ জানানো হবে অনুষ্ঠানে। আপনারা দয়া করে আমাদের সঙ্গে আসবেন, আমাদের বন্ধু যারা শ্রোতা বন্ধু আছে তাদের সঙ্গে কথা বলবেন, আমাদের সঙ্গে ছোটখাটো আড্ডা হবে, আপনাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। আচ্ছা,
মহিম লিখেছে খুব ভয় ছিল গল্পটা, পূজা লিখেছে শ্যামিনাপুর রীতার জন্য অন্তরের এত ভালোবাসার কথা শোনার পর, ও জীবনের ঘটনা শোনার পর আমার চোখ থেকে পানি ঝরছে। আচ্ছা আপু, আজকের কুয়াশা শুনে ভয় করছে এবং ভালো লাগে, ভালো লাগছে আপু, তোমাকে ধন্যবাদ। এটা লিখেছে মায়া চিং মারমা, কাপ্তাই, কাপ্তাই থেকে। তুহিন চাকমা লিখেছে ফ্রি পোর্ট চিটগং থেকে, শামিন আপু আজ আমার সাথে জয়, জুমান, রিটন কুয়াশা শুনছে, ওদেরকে প্লিজ ওয়েলকাম করো। আচ্ছা জয়, জুমান, রিটন, জয়, জুমান, রিটন, ওয়েলকাম, ওয়েলকাম টু দিস রেডিও। নাশিতা লিখেছে কুড়িল থেকে, আপু গল্পটা অনেক ভালো লেগেছে। মিথুন লিখেছে নারায়ণগঞ্জ থেকে, শামিন আপু টুডে ইজ মাই বার্থডে, উইশ মি। আজকে সবে মিরাজ, হ্যাঁ জানি সবাই সবাই এখন নামাজ পড়ছেন, অনেকে নামাজ পড়ে লিখছে, নামাজ অর্ধেক পড়ে কুয়াশা শুনছি লিখে পাঠিয়ে আপু, তারপর আবার নামাজ পড়বো, আমিও বাড়িতে গিয়ে নামাজ পড়বো। আজকে আমার জন্য সবাই দোয়া করবেন। আর প্রিন্স মাহমুদ লিখেছেন ফ্রম গণভবন থেকে, আপনি নাইস স্টোরি, আচ্ছা ধন্যবাদ। সুজানুল আচ্ছা লিখেছে প্রফুল, আপনি লেখাটা আমি একটু পড়তে পারছি না, আই এম সো সরি। মাসুম আপনি তো পড়েছি, ইফতি চিটগং থেকে, শামিন আপু আজ কুয়াশা সেরকম হয়েছে। মুক্তা কি মুক্তা, বাকিটা আমি বুঝতে পারছি না, খুব অসম ছিল। ইমা লিখেছে আপনি গল্পটা অসম অ্যান্ড ফ্যান্টাস্টিক। রিনা লিখেছে খুবই ফালতু, আচ্ছা ঠিক আছে হতে পারে, এক একজনের কাছে এক এক রকম লাগতো। বৃষ্টি লিখেছে যেটা খুব, ও মাই গড আজকে কাহিনীটা অসম্ভব রোমাঞ্চকর হয়েছে। মিঠু লিখেছে নারায়ণগঞ্জ থেকে, শ্যামিন আপু টুডে ইজ মাই বার্থডে, আচ্ছা এটা পড়লাম না একটু আগে। মুন লিখেছেন একই এসএমএস কয়েকবার চলে আসে, এতগুলো তো একসঙ্গে হঠাৎ করে বোঝা যায় না কোনটা পড়া হয়েছে কোনটা পড়া হয়নি। মুন লিখেছে ফ্রম জনসন রোড, কাহিনীটা ভালো ছিল বাট এন্ডিংটা একটু ফানি লেগেছে তার কাছে। শ্যামিন আপু আমার অনেক সাহস, আমার মন বলছে যে কাহিনীতে একটু ভয়ঙ্কর হবে কিন্তু আমি ভয় পাবো না। এস এম মনিরুজ্জামান, এগুলো আগে এসছে, আমি এখনকার থেকে পরের দিকে চলে যাচ্ছি, পেছন দিকে চলে যাচ্ছি। নির্মল দাস নীল চকবাজার চিটগং, আপু ইন্টারেস্টিং হয়েছে। তিজন, হুই ইজ বোরহান, বোরহান পুলিশ অফিসারের নাম ছিল বোরহান, তাহলে আপনি কি শুনলেন এতক্ষণ? আমি ওর উপর ফিদা কখন কারো গলার আওয়াজের উপর ফিদা হইনি, ও আছে এটা অন্য ব্যাপার, এক মিনিটের পর জান দিয়ে যাচ্ছে। আচ্ছা বোরহানের সঙ্গে দেখালে, বোরহানের চরিত্রে মনে করেছেন জাহিদ, জাহিদকে বলতে হবে কালকে। তৌফিক লিখেছেন ঢাকা থেকে, ওয়াও কুয়াশা হ্যাজ ব্রোকেন অল দ্য ওয়ার্ল্ড রেকর্ড অফ, আচ্ছা সুমাইয়া খিলখেত থেকে, স্টোরি অসম, আই লাভ শ্যামিন আপু, আচ্ছা থ্যাংক ইউ। নিপা লিখেছে অন্তরকে পিসাহে বাঁচায় এনছে, রিতার ফ্রেন্ডের মেয়েকে মেরে ফেলেছে, তো অনেক কিছু ভেবে ফেলেছো, এখন তো কাহিনী শেষ। নাকিরা মিরপুর থেকে লিখেছে আপনি ফার্স্টে আমি আর নীল মনে করেছিলাম কালো লোকটা ভ্যাম্পায়ার বাট ভয় পেয়েছি। শাকিল ময়মনসিং থেকে, উই ক্যান হিয়ার এবিসি রেডিও ফ্রম ময়মনসিং ক্লিয়ারলি, প্লিজ সেট আপ আ সেন্টার হিয়ার টু সলভ দ্য প্রবলেম, ঠিক আছে কর্তৃপক্ষকে জানিয়ে দেবো এই কথাটা। মাইশা গুলশান দুই থেকে লিখেছে হাই আপি, আজকের কুয়াশা অনেক ভালো অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড মজা, আপি তুমি প্লিজ আর একদিন, বাড়ানো যায় না কুয়াশা, না বাড়ানো যায় না কুয়াশা, খুবই একটা কুয়াশা একটা এপিসোড, এই যে একদিনের জন্য পরিশ্রম অনেক বেশি, প্রচুর একটা পুরো অনেক বড় একটা টিম কাজ করে পেছনে, প্রচুর শ্রম যায় এবং একদিনের কাজ না, একদিনের জন্য তিন চার দিন চলে যায়। আমাদের সাউন্ডের খালেদের তো তিন দিন লাগে পুরো এডিট করতে, প্রচুর ঝামেলা, অনেক অনেক কষ্ট এর পিছনে। কুয়াশা মেকিং অফ কুয়াশা যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে তৈরি করতে কত সময় লাগে, তো কোনোভাবে সপ্তাহে দুদিন সম্প্রচার করা সম্ভব নয়। এইচ এস সোহেল লিখেছে হালি শহর থেকে, কি লিখেছেন, শামিন আপু ভেরি ভেরি নাইস স্টোরি, থ্যাংকস কুয়াশা টিম, কুয়াশাকে ধন্যবাদ দিলে পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ দিতে হবে প্লিজ, এটা পুরো এই প্রাপ্য ধন্যবাদটা পুরো কুয়াশা টিমের প্রাপ্য। রবিন
রিবেন 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 চাকমা লিখেছে মাইশরি থেকে। শামিনাপু গল্পটা কাল লেখা, তাকে অনেক অনেক ধন্যবাদ, গুড নাইট শামিনাপু। গল্পটা রিদওয়ানুল হক, তিনি আপনাদের মতন একজন শ্রোতা, আমাদের জন্য লিখে পাঠিয়েছেন এই স্ক্রিপ্টটি। আমাদের প্রতিযোগিতা চলছে, কুয়াশায় স্ক্রিপ্ট লেখার প্রতিযোগিতা, চাইলে আপনিও অংশগ্রহণ করতে পারেন, আপনারা যে কেউ অংশগ্রহণ করতে পারেন, লিখে পাঠাতে পারেন। আমি একটু আগে জানিয়ে দিয়েছি কি করে লিখতে হবে, 16 ফন্টে লিখতে হবে, মিনিমাম 30 পাতা। যেভাবে গল্পটা চলে, যে বর্ণনা যেটা আমি পড়ি সেটা আলাদা করে লিখতে হবে, এবং সংলাপ তৈরি করতে হবে, সংলাপ লিখতে হবে, কয়েকজন পাত্র পাত্রীর ঘটনা কি হবে, ভয়ের কাহিনী সেটা আপনারা জানেন, রহস্যের কাহিনী সেভাবে তৈরি করবেন, পাঠিয়ে দিতে হবে। যে দুটো ঠিকানা দিয়েছি সেই দুটো ঠিকানাতে যে কোনো একসাথে পাঠিয়ে দেবেন, চাইলে দুটোতেও পাঠাতে পারেন, দুটো কপি আমি পেয়ে যাব। পেয়ে গেলে যদি সেটা সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আপনাদের সম্প্রচার করবো আমরা। মিনিমাম 30 পাতা পাঠাতে, মিনিমাম ওকে, এবং 16 ফন্টে। আর আজ যে সামিয়া লিখেছে, পুরুষ জিনকে ভূত বলে, মেয়ে জিনকে পরি বলে, রুবেল চিটাগং আগ্রাবাদ থেকে। হাই শামিন আপু, কেমন আছেন? আমি ভালো আছি, নামাজ পড়ে শুনছি, কুয়াশা শেষ হওয়ার পর আবার পড়বো, অনেক ধন্যবাদ আপনাকে। নেপাল লিখেছে, রীতা অন্তরকে মেরে ফেলে, আগে লিখে পাঠিয়েছে। আচ্ছা, আমি আবার শেষের দিকে যাই, শুরুর দিকে অনেকগুলো পড়া হয়ে গেছে, সব প্রেডিকশন যেগুলো কি হতে পারে, কি হতে পারতো। রাইসা লিখেছে গ্যাঞ্জারি থেকে, শামিনাপু কাহিনীটা অসম, আই লাইক ইউ আর লট আপু, অনেক ধন্যবাদ। শুভ্রা উত্তরা থেকে, আই লাভ কুয়াশা। আর রাইসা লিখেছে, ইমরান লিখেছে, আমি ক্লাস 5 পড়ি, গল্পটা আরো স্কেরি হলে ভালো হতে, আরো স্কেরি। ইমা চিটাগং পোর্ট কলোনি থেকে, কুমকুম আপের ভয়েসটা অসম। আচ্ছা, কুমকুমকে জানিয়ে দেব। শামিনাপু স্টোরিটা কি ভয়ঙ্কর, আর্য রাখে ফ্রম বাসখেলা, সবাই নামে রাখে আর্য, আর্য লাগাচ্ছে ব্যাপারটা কি। সিয়াম, গল্পটা ভীষণ ভয়ের ও ইমোশনাল, আমি এন্ড খুবই ভালো লেগেছে, তাই ABC সকলকে অনেক থ্যাংকস, বেস্ট বেস্ট বেস্ট, কুয়াশা ইজ বেস্ট। আচ্ছা, এটাকে ম্যাম উত্তর আপু, রাতে খুব সুন্দর গিফট, আপু আজকে রাতে খুব সুন্দর গিফট দেওয়ার জন্য থ্যাংকস, আমি ভয় না পেলেও অনেক, আমার অনেক ভালো লেগেছে। আচ্ছা, ভালো কথা। লিমন লিখেছে চিটাগং থেকে, চিটাগং হালি শহর থেকে, আপু কেমন আছো, আজকের প্রোগ্রাম মিস করে ফেলেছি, এখন কি করব, গার্লফ্রেন্ডের জন্য মিস হয়েছে। আচ্ছা, যখন মিস হয়ে গেছে যেটা করতে হবে তোমাকে, আর তুমি আগামীকাল সকালের জন্য অপেক্ষা করতে পারো, কিছুক্ষণ পরেই আমরা এটা আমাদের সংগ্রহশালায় দিয়ে দেবো, আর্কাইভে দিয়ে দেবো। তুমি ABC রেডিও BD.FM এ লগ ইন করে সেখানে সংগ্রহশালায় গিয়ে আজকেরটা ডাউনলোড করতে পারো, সেখান থেকে আজকের এপিসোডটা ডাউনলোড করে তুমি শুনতে পারবে। তো ঠিক আছে, আমাদের একটু পরে বিদায় নিতে হবে আমাকে, তার আগে আমি আরো কয়েকটা SMS পরে বিদায় নিচ্ছি। দেখি আরো কে কে লিখে ফেলেছে ইতিমধ্যে আমাকে। নিশা জাহান মিতু আর কিছু লেখেনি, শুধু নাম লিখে পাঠিয়েছে। ওকে, আর যেটা কি মিরপুর থেকে, আমার একটা স্টোরি আছে সেটা আমি বলতে চাই, বলতে চাইলে তো হবে না, লিখে পাঠাতে হবে, বলতে চাইলে হবে না, লিখে পাঠাতে হবে। ইমরান লিখেছে, আপু আপনার গলা ব্যথা করে না, আমি আপনার কথা শুনতে শুনতে আমার কান ব্যথা করছে। না, আমার কথা গলা ব্যথা করে না এই জন্য, কারণ গলা ব্যথা এই জন্য করে না, কারণ কথা বলাটাই হচ্ছে আমার কাজ, আমি হচ্ছে কণ্ঠ শ্রমিক, কণ্ঠের শ্রমের পরিবর্তন, শ্রমের কারণেই আমি উপার্জন করে থাকি, তো সেই কারণে আমার গলা ব্যথা করবে না। যে শ্রমিক যে শ্রমের কারণে উপার্জন করে, তার তো কিছু করার নেই, তাই না? রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে পয়সা কামাই করে, তা আমি সেরকম গলার কণ্ঠ শ্রমে পয়সা উপার্জন করে ফেলি, তো সেই ক্ষেত্রে আমার কিছু করে না, আমি কণ্ঠ শ্রমিক, সুতরাং আমার গলা ব্যথা করে না, আমার প্র্যাকটিস আছে কথা বলার, আমি সারা রাত কথা বলতে পারবো, আমার কিছুই হবে না। যাই হোক, আমি আরো একবার জানিয়ে দিই, একজন বন্ধু জানতে চেয়েছেন যে কি করে কুয়াশায় গল্প পাঠাতে হবে, কুয়াশায় এমনি যদি কোনো গল্প পাঠাতে চান আপনারা, যেটা আমরা কুয়াশায় যদি শুধু স্ক্রিপ্ট রাইটিং এর প্রতিযোগিতা তো হচ্ছেই, এছাড়াও আপনারা চাইলেই যে কেউই কুয়াশায় গল্প পাঠাতে পারেন। আমরা কুয়াশার যে প্রথম ঘন্টায় আমরা বিশ্বের যে কোনো বড় কোনো সাহিত্যিক বা লেখকের গল্প, আমরা ভয় বা রহস্যের গল্প আমরা পড়ে শোনাই, এছাড়াও কোনো বন্ধুরা যদি আমাদেরকে গল্প পাঠায়, সেই গল্প যদি পড়ার মতন হয় বা পড়ে শোনাবার মতন হয় সেটাও আমরা পড়ে শোনাই, সেক্ষেত্রে একই ঠিকানায় পাঠাতে হবে আপনাকে, সেটা হচ্ছে কুয়াশা এফএম 8920, এখানে মেল করে ইমেল করে পাঠাতে পারেন, অথবা ঢাকা ট্রেড সেন্টার এবিসি রেডিও সেকেন্ড ফ্লোর 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারণ বাজার ঢাকা, এই ঠিকানায় পাঠাতে পারেন, আপনাদের গল্প আমরা পড়ে শোনাব। আর 16 ফন্টে কম্পোজ করে মিনিমাম 30 পেজেস অর্থাৎ 30 পাতা, তার উপরে আপনি যত পাঠাতে পারেন, যত পাঠাতে আমাদের 400-500 পাতা পাঠাতে হবে না, মিনিমাম 30 পাতা থেকে 40-50, যেরকম আজকে যে রিজওয়ানুল হক পাঠিয়েছেন তিনি বেশ দীর্ঘ স্ক্রিপ্ট পাঠিয়েছেন আমাদেরকে, তার জন্য তাকে আমরা একটা হাততালি দিলে শোনা যাবে না, তার জন্য একটা হাততালি হয়ে যেতে পারে। যাই হোক, সিফাত আমাদের শিফট প্রডিউসার, সে হাততালি দিচ্ছে আমার সঙ্গে, সিফাত মাহমুদ তিনি আমাদের জন্য খুব চমৎকার স্ক্রিপ্ট লিখেছেন অনেকবার কুয়াশায়। তো যেটাই হোক, সেটা আপনারা পাঠাতে পারেন, একই ঠিকানায় পাঠাতে হবে, এবং বিজয়ী যে তাদের জন্য পুরস্কার রয়েছে, এবং আমরা একসঙ্গে 3 জন 3 জন করে বিজয়ীদেরকে ডেকে পুরস্কার দিয়ে দেবো। এবং যারা বিজয়ী হবেন শুধু যে পুরস্কার পাবেন তাই নয়, তাদের গল্প, তাদের কাহিনী, তাদের যে যারা বিজয়ী হবেন তাদের কাহিনী কুয়াশা সম্প্রচার হবে, যেরকম দুজনের এই আজকে সহ দুজনের হয়ে গেছে ইতিমধ্যে। তো ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, ভয় পাবেন না, যেটা বলতেছি সবাই খুব ভালো থাকবেন, একদম ভয় পাবেন না, আজকের কাহিনী শুধুমাত্র কাহিনী, ভালোভাবে ঘুমান, ভুলে যাবেন একটু পরে, আবার প্রস্তুত হন আগামী কুয়াশার জন্য, আবারও ভয় পাওয়ার জন্য, সামনে সপ্তাহ পর্যন্ত নির্ভয় থাকুন, সামনে সোমবার দেখা যাবে, শুভরাত্রি।
ওরা ওরা মানুষ না, ওরা ডাইনি, ওরা সবাই মিলে আমাকে জিবিয়ে খেয়েছে, ওরা ওরা আমাকে না থাক, তোকে বলে কি হবে, আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেলেই আমি চলে যাব।
এবার কুয়াশায় শুনলেন রোমাঞ্চকর এক কাহিনী, আজ রাত 11টার খবরের পর শুধুই এবিসি রেডিও। This track was downloaded from FusionBD.com.